الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا. فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها فعضوا عليها بالنواجذ. أو كما قال النبي صلى الله عليه وسلم حضرات علماء کرام ও আমার অত্র এলাকার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আশেক, সুন্নতের সৈনিক, সুন্নতের অনুসারী মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার বড় খাস মেহরবানি, বিশেষ দয়া, আমরা সেই আল্লাহর ঘরে এতেকাফের নিয়েতে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা করার এবং শুনবার তৌফিক লাভ করেছি, আলহামদুলিল্লাহ। এটা এমন এক মজলিস যে এই মজলিসের সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। লম্বা হাদিস আমি শুধু শেষ থেকে বলতেছি, কোন কোন সাহাবে, কোন কোন ফেরেশতা প্রশ্ন করে, ইয়া রাব্বাল আলামিন, এখানে যারা আছে সবাই তো মাহফিল শুনতে আসে নাই, কেউ আসছিল একটা লোকরে খুঁজতে, শুনল সে মসজিদে আছে, ও মসজিদে চলে আসে, ওদের মাহফিল উদ্দেশ্য না, তো এও তো এখানে বসা আছে, এও মাফ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, হুমুল কওমু লা ইশকা জালিসুহুম, আমার দিন সামনে নিয়ে, আমার সুন্নত সামনে নিয়ে যে লোকগুলো বসে আছে, এরা এমন একটা সম্প্রদায়, এই লোকগুলো আপনারা এমন একটা সম্প্রদায়, এদের সাথে যে কেউ বসবে একজন মাহরুম হবে না। সবাইকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। এত বরকতময় এই সমস্ত মাহফিল, এই মাহফিলের উসিলায় হাজার লোক আল্লাহওয়ালা হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, দিনদার পরহেজগার হয়ে গেছে, তাদের চেহারার মধ্যে নূর এসে গেছে, নূর এসে গেছে, তাদের চেহারা আল্লাহর হাবিবের চেহারার মতো হয়ে গেছে। একসময় তাদের চেহারা ছিল মহিলাদের চেহারা, কাফেরদের চেহারা। চেহারা যে নূর না আছে তো সেই চেহারা হল মহিলাদের চেহারা অথবা কাফেরদের চেহারা, এটা ছিল। কিন্তু এই সুন্নতের বরকতে, দিনই মাহফিলের বরকতে আল্লাহ তাদের সে চেহারা পাল্টাই দিয়েছে, পাল্টায় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে চেহারা ওই চেহারা দান করছেন। রসুলের চেহারা কিরকম? যাদের দাড়ি লম্বা হয় দাড়ি চার ইঞ্চ চার আঙ্গুল হইতে হবে। রসুলের চেহারা কাকে বলে? যাদের দাড়ি লম্বা হয়, কারো আছে লম্বা হয় না, তাদের কিছু করণীয় নেই, যা আছে তাই। যাদের দাড়ি লম্বা হয় তারা এই নিচে ডাইনে বামে নিজের হাতের চার আঙুল দুই ইঞ্চি লম্বা রাখবে আর মোজগুলো ছোট করে রাখবে, যত বেশি ছোট করতে পারবে ভালো, তত বেশি আপনি ছোট করতে পারবেন ততই ভালো। এর সর্বনিম্ন পরিমাণ, মোজ ছোট করার সর্বনিম্ন পরিমাণ হল আপনি ঠোঁটের এই যে কিনারা, এই কিনারাটা জাহির করে দিবেন, প্রকাশ করে দিবেন। হ্যাঁ, আপনার মোজ যেন ওই পানির পাত্রের মধ্যে না ঢোকে, দুধের গ্লাসের মধ্যে না ঢোকে, এটা এটা হল সর্বনিম্ন পরিমাণ, করতেই হবে। আর পুরাটা ছোট করা এটা হল ফার্স্ট ডিভিশন, এটা কি ফার্স্ট ডিভিশন, এটা চেষ্টা করবে। কিন্তু কোনোভাবেই রবি ঠাকুরের যে দাড়ি মোষ এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। রবি ঠাকুরের দাড়ি আল্লাহর দরবারে দাড়িও বিরাট মোষও বিরাট সব বিরাট, এই বিরাট কোনো কাজে লাগবে না। তাহলে আসেন, রবি স্টাইল কাজে লাগবে না, তাহলে মোদী স্টাইল কাজে লাগবে কিনা? মোদী স্টাইল এটাও কোনো কাজে লাগবে না। হ্যাঁ, সে তো ওই যে স্টেডিয়ামের ঘাসের মধ্যে যন্ত্র চালায় না, ঘাসের মধ্যে যন্ত্র চালায় কিনা, তাহলে ঘাসগুলো এক সমান করে রাখে কিনা? মোদি তো ওখানে যন্ত্র চালায়, আমরা অনেকেও করি এটা, মোদি একা না অনেক মুসলমানও করে। কিন্তু এই দাড়ি এটা কবরে কোনো কাজে আসবে না, এটার দ্বারা কবর আজাব মাফ হবে না, এর দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হবে না। রবি ঠাকুরের স্টাইলও চলবে না, মোদি স্টাইলও চলবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল, তিনি যে তরিকা রেখে গেছেন যেটাকে সুন্নত বলা হয়, ওই একটাই গ্রহণযোগ্য। মাটির তৈরি মানুষ হল এক নম্বর, তিনটা মাখলুক মখলুক তো হাজার হাজার, এটা ষোলো হাজার বলে, এটা গলত। কত হাজার এর থেকে বেশি? এর মধ্যে তিনটা হলো মেইন, একটা হলো মাটির তৈরি মানুষ, আরটা হল দ্বিতীয় হল নূরের তৈরি ফেরেশতা, তিন নম্বর হল আগুনের তৈরি জিন। এই তিনটা হল সব মখলুকের উপরে, সব মখলুকের উপরে। এই তিনটার মধ্যে ফার্স্ট কোনটা? মাটির তৈরি মানুষ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সিজদা করার মাধ্যমে প্রমাণিত করে দিয়েছেন যে মাটির তৈরি মানুষ এক নম্বর। মাটির তৈরি মানুষ কি? এক নম্বর। ফেরেশতারা দুই নম্বর, তাদেরকে সিজদা করতে বলা হয়েছিল, সিজদা করতে বলা হয়েছিল। ইবলিসকেও বলা হয়েছিল, ইবলিস হল আগুনের তৈরি জিন। ফেরেশতাকে বলা হয়েছে, জিনকেও বলা হয়েছে। ফেরেশতারা তো আল্লাহর হুকুম মানছে, এই ইবলিস মানে নাই। এর আসল নাম হল আজাজিল। আসল নাম কি? ইবলিস মানে তো হল যে নিরাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? নিরাশ হয়ে গেছে। এও আল্লাহর রহমত থেকে কি হয়ে গেছে? নিরাশ হয়ে গেছে। তাই এর টাইটেল হয়েছে কি? ইবলিস। হে মানে নাই, সে যুক্তি খাড়া করছিল। আল্লাহ যখন কৈফিয়ত চাইলেন, সবাই সিজদা করলো আদমকে, তুমি করলে না কেন? মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, তুমি সিজদা করো নাই কেন? কাল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিউ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ। ইবলিস জবাব দিল, আমি তো আদম থেকে ভালো। আরে একা সিদ্ধান্ত করলে হবে যে আপনি ভালো? তিনি খালেক মালিক, তিনি ফয়সালা দিবেন আপনি ভালো না মন্দ। নিজে ভালো দাবি করলে হবে না? মিছিল করে কিছু লোক দাবি করলো, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, মদ খায় বুথ হয়ে থাকে, এর চরিত্র কি হয়েছে এখন? ফুলের মতো পবিত্র। কত বড় ধোকাবাজি, শয়তানি, এটা পুরো শয়তান। শয়তানের মাধ্যমে দুনিয়া চলতেছে, শয়তান আমাদেরকে পরিচালনা করতেছে। আল্লাহ হেফাজত করুন। ইবলিস বলল, আমি ভালো কারণ আমাকে আগুন দিয়ে বানাইছেন, আগুনের গতি উপরের দিকে, আর আদমকে মাটির দ্বারা বানাইছেন, মাটির গতি হলো নিচের দিকে। আল্লাহর হুকুমের সামনে যুক্তি খাড়া করা, যেটা বর্তমান বিশ্বে নাস্তিকরা করতেছে, খাড়া করতেছে নাস্তিকরা করতেছে। তারা পুরা কোরআনের মধ্যে ভুল বের করতেছে, পুরা কোরআনই ভুল। ওদের বিজ্ঞানে নাকি আসে না, সায়েন্সে নাকি এগুলো সঠিক প্রমাণ হয় না। গাধা, সায়েন্স কি কোরআন পর্যন্ত পৌঁছতে পারে? সায়েন্সের একটা সীমা আছে না? সায়েন্সের সীমা যেখানে শেষ, ওই তারপর শুরু হয়েছে। তো তুই সায়েন্স দিকে এটা ধর্ম কেমনে? বিজ্ঞানীরা করতেছে আসমান নেই, আলেমরা বলে আসমান আসমান সাত আসমান, কোন আসমান নেই। আরে বোকা, তোমাদের গবেষণা এখন ওই পর্যন্ত যায় নাই। তোমাদের গবেষণা যখন ওই পর্যন্ত যাবে তোমরাও স্বীকার করবা, যেগুলো গবেষণা ঠিক মতো হয়েছে এগুলো কোরআনের সাথে মিলে গেছে। কোরআন কারোর সাথে মিলবে না, কোরআনকে বিজ্ঞানের সাথে মেলাবেন না। হ্যাঁ, বিজ্ঞানের কোন উদ্ভাবন আবিষ্কার কোরআনের সাথে মিলছে, ভালো কথা। যেগুলো মেলে নাই সেগুলো কি বুঝতে হবে? এগুলো রিসার্চ এখনো পুরোপুরি হয় নাই, বিজ্ঞানীরা এখনো ভুলের মধ্যে আছে। বিজ্ঞানীরা যে গবেষণা করে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, চোখ কান নাক হ্যাঁ জিব্বা ত্বক, এগুলো দিয়ে গবেষণা করে, তার কিছু আছে এগুলো দিয়ে গবেষণা করে। তো এগুলোর গণ্ডিত সীমিত, আপনি ইচ্ছা করলে এখান থেকে বাইতুল মোকাররম দেখতে পারবেন? হ্যাঁ, চোখ দেখবে বাইতুল মোকাররম পর্যন্ত? কলকাতা দেখতে পাবেন? হ্যাঁ, মক্কা শরীফ দেখতে পারবেন? এগুলোর ক্ষমতা সীমিত। এগুলো নিয়ে কোরআনের সাথে মোকাবেলা করা কি না ঠিক না? মেলে আলহামদুলিল্লাহ, অনেক কথা মিলতেছে, তাতে কোরআন বোঝা সহজ হইতেছে। এক জামানায় যারা দার্শনিক ছিল তারা এক রাত্রের মধ্যে নবীজি কেমনে সাত আসমান গেলেন, মেরাজ হল, আবার ফিরে আসলেন, তাদের মাথায় ধরত না, কিন্তু এটা সম্ভব না। এক জামানায় অসম্ভব মনে করত সেই জামানার দার্শনিকরা, এখন অসম্ভব মনে করে না। অনেক দ্রুত যান বেড়ে গেছে, দ্রুত যান রকেট বেড়েছে, উড়োজাহাজ বেড়েছে, দ্রুতগামী অনেক কিছু বেড়েছে, খেয়াজান বেড়েছে, এগুলো বেড়ে এটাকে সহজ করে দিছে যে না এটা সম্ভব। আলোর গতি এটা আমরা আটকাইতে পারি না, এর বেশি না, আলোর গতি এত বেশি। আমরা যা কিছু বলতেছি যা কিছু করতেছি সব দাড়ি পাল্লায় মাপা হবে, এটা নিয়েও এক সময় আপত্তি হইত। আমরা কথা বলতেছি, হ্যাঁ আমরা কত কাজ করতেছি, এগুলো আর দাড়ি পাল্লায় মাপবে কেমনে? বুঝে আসতো না, ইমানদার তো বুঝে আসার অপেক্ষা করে না, তারা কোরআন হাদিসে যা পায় বাস, আমার আল্লাহ কইছে আমার রসুল কইছে এটাই ঠিক। নো বিজ্ঞান, নো সায়েন্স, কোন বিজ্ঞান সায়েন্স আমার দরকার নেই। আমার ওগুলো ধারে না, তারা আল্লাহ কইছে এরপর কিসের বিজ্ঞান? তো এক সময় এই কথা মাপা হবে এটা বুঝে আসতো না, এখন যখন জোয়ার মাপতেছে, বাতাসের আর্দ্রতা মাপতেছে, কি পরিমাণ গরম পড়লো আজকে, কত সেলসিয়াস এটা মাপতেছে, তখন আরে এইগুলো যদি মাপা যায়, কি পরিমাণ গরম পড়লো, কি পরিমাণ ঠান্ডা পড়লো, কি পরিমাণ জ্বর হয়েছে, এইগুলো যদি মাপা যায় তাহলে আমাদের কথা আমাদের কাজ এটা আল্লাহ মাপতে পারবেন। মিজান নামক দাড়ি পাল্লা দিয়ে এটাও কি মারবেন? ভাবতে পারবেন। তো বিজ্ঞানের যে আবিষ্কার গুলো সঠিক, এগুলো দ্বারা মানুষের কল্যাণ হয়েছে এবং কোরআন হাদিস বুঝতে সহজ হয়েছে। আর যেগুলো কোরআনের সাথে সংঘর্ষ, ওইগুলো গবেষণাই পুরা হয় নাই, আবিষ্কারই পুরা হয় নাই, ওইগুলো কোরআনের সাথে টক্কর লাগাই দিচ্ছে। টক্কর লাগাই দিলে আমরা কোনটা নিব? মানুষেরটা নিব? না, তোর বেরেন বানাইছে কে? আল্লাহ। আল্লাহ কি করছে ওইটা নিব? তোর তোরটা নিব না, তোর যে খালিক মালিক তারটা নিব, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ এখানে আমরা আল্লাহর আলোচনা করব, যিনি এত বড় দয়াময়, নাস্তিকদেরকেও খাওয়ান দিচ্ছেন, স্বাস্থ্য দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, নাস্তিকরা খাইতেছে না, আল্লাহকে অস্বীকার করতেছে তারপরেও খাওয়াইতেছে। আমরাও কত গুনাহ করতেছি, আমাদের রিজিক বন্ধ করতেছেন না, তওবা করার সুযোগ দিয়ে রাখছে, ঠিক কিনা? আল্লাহর দয়া এত বেশি, এত বেশি যে আল্লাহকে গালি দিচ্ছে, গড ইজ নাথিং বলে দিচ্ছে, কিন্তু আল্লাহ তার রিজিক বন্ধ করতেছেন না, রিজিক বন্ধ করতেছেন না, এত দয়া। আল্লাহ রসুল, সমস্ত নবী রসুল কোন দয়ালু, নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ সর্বশেষ রসুলকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও দয়ালু। তিনিও কি দয়ালু? তার সম্পর্কে কত আয়াত, আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আপনাকে পুরা বিশ্বের জন্য আমি রহমত হিসেবে তৈরি করছি, পুরা বিশ্বের জন্য। কিন্তু কিয়ামত তক যত জিন ইনসান আসবে সকলের নবী, সকলের জন্য জান্নাতের রাস্তা দেখাই গেছেন, দোজখের রাস্তা থেকে বাঁচানোর ব্যবস্থা করে গেছেন, জান নাই বিশ্বের জন্য রহমত। হাসরের ময়দানে কোটি কোটি উম্মতকে তিনি সুপারিশ করে কোথায় নেবেন? বেহেশতে নেবেন, দোজখ থেকে বের করবেন। তিনি দয়ালু না দয়ালু? তার সম্পর্কে আল্লাহ অন্য আগা কায়েতে বলেছেন, আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাব সূরা 21 পারা। আল্লাহ বলতেছে তুমি তোমার জন্য কতটুক দরদি, তুমি তোমার জন্য কতটুক দরদি, আমার নবী তার থেকে বেশি তোমার জন্য দরদি। তুমি নিজেকে কতটুক ভালোবাসো, আমার নবী তোমাকে তার থেকে বেশি ভালোবাসো। আমরা তো এমন কাজ করি, নিজেই নিজেকে দোজখে নিয়ে যাই, নিজেই নিজেকে দোজখে নিয়ে যাই, কি ভালোবাসলাম, কি ভালোবাসলাম, গুনাহ করে করে নিজে নিজেকে দোজখে নিয়ে গেলাম, তো কি ভালোবাসা হল? তা নিজের সাথে দুশ্মনী করা হল? এটাই না আমাদের শেষে আমরা বলি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপরে, আমার ব্যক্তিত্বের উপরে অনেক জুলুম করেছি, অনেক গুনাহ করেছি, বলি না এই দোয়া মাসুরা, দোয়া মাসুরা এটা ইস্তিগফার, ইস্তিগফার। অনেকে বোঝে না নামাজ পড়া কি গুনার কাজ নাকি, নামাজ পড়া কি গুনার কাজ, নামাজ পড়ে ইস্তিগফার কেন করতে হবে, নামাজ পড়া গুনার কাজ না, কিন্তু নামাজ যেভাবে পড়তে বলা হয়েছে আমরা কি সেইভাবে কায় মনোবাক্যে মনোনিবেশ করে সেভাবে পড়ি? হ্যাঁ, একবার এক দোকানদার লোকমা দিল, হুজুর আপনি আজকে নামাজ তিন রাকাত পড়েছেন, এক দোকানদার লোকমা দিয়ে দিল, কেমনে বুঝলেন, কেমনে বুঝলাম, আমার চারটা দোকান আছে, আমি এক এক রাকাতে এক এক দোকানের হিসাব মিলাই, আজকে আমি যখন তিনটা দোকানের হিসাব মিলাইছি আপনি যখন সালাম ফেরাইছেন তখন আমি বুঝতে পারলাম আপনার নামাজ কয় রাকাত হয়েছে, তিন রাকাত হয়েছে। আমাদের নামাজের অবস্থা অর্থাৎ আল্লাহ বলার অর্থ কি, আল্লাহ বলার অর্থটা কি, আল্লাহ এখন পাঁচ সাত মিনিট আমি নামাজে থাকব, এই সময়টা তোমাকে দিয়ে দিলাম, তাকবীরে তাহরিমা, তাহরিম শব্দের অর্থ হারাম করা, তাহরিম মানে হারাম করা, আমি এই পাঁচ সাত মিনিটের মধ্যে একমাত্র তোমার ধ্যান করব, দুনিয়ার সব কিছু হারাম করে দিলাম, এই কয়ে আপনি তাকবীর দিলেন, এরপর আর দোকানের হিসাব মিলাইলেন, তাহলে আপনার অর্ডার ঠিক আছে, দুনিয়া হারাম করে দিলেন আবার দোকানের হিসাব মিলাইলেন, কি কি বাজার করবেন ঠিক করলেন, মেহমান আসতে কি কি খাওয়াবেন ঠিক করলেন, তাহলে যে পাঁচ ছয় মিনিট আল্লাহকে দিছিলেন তোর আপনি নিয়ে নিলেন, সারাদিন নিজের কাজ করেন, পাঁচ মিনিট আল্লাহকে দিছিলেন তা আবার আপনি নিয়ে গেলেন, তাহলে আপনার তাকবীরে তাহরিমা কই থাকল, আপনার আমার তাকবীরে তাহরিমা কই থাকল, কাজে যেভাবে আল্লাহ নামাজ চাইছেন সুন্নত মোতাবেক, টুকু সেজদা হাত বান্ধা সব সুন্নত মোতাবেক, আল্লাহ নবী যা শিখাই দিছে ওই মোতাবেক আমাদের কি হয়, দাঁড়ানোতে এগারোটা সুন্নত, কেরাতে সাতটা সুন্নত, রুকুতে আটটা সুন্নত, সেজদাতে বারোটা সুন্নত, বৈঠকে তেরোটা সুন্নত, পুরা নামাজে কটা সুন্নত, একান্নটা সুন্নত, আমাদের অনেকের বয়স কি একান্ন হয়নি, আমরা যারা এখানে আছি অনেকের বয়স একান্ন হয়নি, যদি এক বছরে একটা সুন্নত শিখতাম তাহলে কিন্তু নামাজের সুন্নত গুলো শেখা হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে সেই নবীর সুন্নত, সুন্নতের দরদ, সুন্নতের ফিকির না থাকায় হয়নি, একান্ন বছর বয়সে একান্নটা সুন্নত শেখা হয়নি, তো সেই নবীর আলোচনা হবে, সেই নবীর আলোচনা হবে। এর আগে আমি ভূমিকা একটা কথা বলছিলাম যে আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করা এই কাজটা মাখলুকাতের মধ্যে সৃষ্ট জীবের মধ্যে প্রথম কে করছে, শয়তান, তারপরে কাফেররা নাস্তিকরা এরা এখন করছে, যুক্তির ফাউন্ডেশন কে রাখছে, আল্লাহর হুকুমের সামনে কোন যুক্তি চলবে না, আল্লাহ কোরআনে বলে দিছেন লা ইউসালু আম্মা ইফআলু, আল্লাহ হুকুম দিবেন, আল্লাহ যা কিছু করবেন, এটা নিয়ে কোন প্রশ্ন করার অধিকার তোমাদের নেই। আরে আপনিও মানুষ, আপনার চাকরও মানুষ, দুজন মানুষ না, চাকরটা গরু মানুষ, সে কি আপনার কোন অর্ডারের উপরে আপত্তি দিতে পারে? স্যার আপনি যে অর্ডারটা দিলেন, এখন বাজারে যেতে হবে, আপনার অর্ডারটা তো রং তো ঠিক হয়নি, কারণ আমি গতকাল বাজার করছি, আজকে তো বাজার লাগবে না, ভুল আদেশ দিচ্ছেন তো বলতে পারে? আপনার মতো মানুষ, আপনি মালিক হয়েছেন, আল্লাহ তারা চাকর বানাইছে, আল্লাহ উল্টাও করতে পারত, অনেক সময় করেও চাকর কি হয়ে যায়, মালিক হয়ে যায়, আর মনিব কি হয়ে যায়, চাকর হয়ে যায়, আল্লাহ সব করে দেখেন। দুজন মানুষ সেখানে গোলাম চাকর, আপনার হুকুমের বিরুদ্ধে কোন কথা বলতে পারে না, দুজন এক সমান মানুষ। আল্লাহ আর আমরা কি এক সমান নাকি? যিনি দেড় শব্দ দিয়ে এত বিশাল সাত আসমান জমিন বানাই ফেললেন, কয় শব্দ দিয়ে? দেড়। কুল কাপে যে জবর আছে এটা পুরো একটা একটা অক্ষর হয়েছে, কুন নুন, নুনের মধ্যে যে জবর নেই, এটা হাফ, এটা কি হাফ অর্ধেক, দেড় শব্দ দিয়ে এত বড় জগৎ তৈরি করলেন। কত বড় জগৎ, বিজ্ঞানীরা আজ পর্যন্ত আকাশ খুঁজে পায় নাই, আকাশ খুঁজে পায় নাই, আকাশ অস্বীকার করতেছে, তাদের ভুল থিওরি, ভুল থিওরি, বুঝছেন না, ভুল থিওরি, তাদের গবেষণা ওই পর্যন্ত যায় না। মাওলানা আব্দুল গাফফারকে আপনারা সবাই চিনতেন, অনেকে বক্তা ছিল, চিনতেন না, রাত মানুষ পাস করে বেড়াইতেন, তিনি এক ঘটনা শোনাইতেন, এক লোকের ছেলে খাটো বামন, সে বিয়ে করবে কি, কর্ম তো আরেকটা, তো লম্বা মেয়েটা আনলে তো মিলবে না, খাটো একটা মেয়ে বিয়ে করে আছে। তো একদিনের ঘটনা, শাশুড়ি কইছে মা একটু পানি পানি আনো, পানি নিয়ে আসো, কলসেতে কি আনো, পানি আনো, আর কলস তো অসমান, কলস থেকে পানি ঢালতে দে, ওর নাকের দুল কি হয়েছে, কলসের মধ্যে পড়ে গেছে, কলস সাথে বহাস করতে দে, পানি ঢালতে দে, নাকের দুল কি হয়েছে, কলসের ভিতরে পড়ে গেছে, আর হাত ঢুকাই দিছে, দুল বের করতে হবে, সামনের দুল বের করতে হবে না, হাত দিয়ে যত চেষ্টা করব, এই দুলার ওর হাত কতটুকু, আপনার আমার এক বিঘা, ওই মহিলার হাত কতটুকু, আপনার আমার এক বিঘা, এক বিঘাত হাত দিয়ে এই কলসের তলা থেকে এই নাকের দুল খুঁজে পাবে? এখন সে এসে শাশুড়ি বলতে দেয়, আম্মু আপনি যে কলস কিনছেন এর তো কোনো তলা নেই, আপনি বুঝলা, আমি হাত দিয়ে দেখছি, আমি হাত দিয়ে দেখছি এই কলসের কোন তলা নেই। এটা কি ঠিক? কলসে তো তলা আছে, তোমার হাত খাটো, আকাশ তো আছে, তোমার গবেষণা খাটো, কলসের তলা আছে, তুই ছোট হাত দিতে পাইবা না। উনি উদাহরণ দিতেন, বিজ্ঞানীরা যদি আকাশ অস্বীকার করে এই উদাহরণ দিতেন। যাই হোক, আমি একটা কথা বলতেছিলাম, আল্লাহর হুকুমের সামনে আমরা কোন যুক্তি তর্ক খাড়া করব না। যখনই আমরা দলিল প্রমাণ সহ জানব এটা আমার আল্লাহর হুকুম, এটা আমার নবীর তরিকা, মাথা নত করে দেন, কোন কথা নেই। আমার আল্লাহ কইছেন, আমার রসুল কইছেন, এটাই এটাই কথা। ও মাও সেতু কে কইল, কালমার কি কইল, লেলিন কি কইল, হ্যাঁ আব্রাহাম লিঙ্কন কি কইল, আমার কোন দরকার নেই এগুলো। এদেরকে দুনিয়ার লোকেরা বিরাট মনে করে, পারলে পূজা করে, কিন্তু আল্লাহর দরবারে এদের এক পয়সাও দাম নেই, কারণ এরা কেউ ইমান আনে নাই, এরা কেউ ইমান আনে নাই, আল্লাহর দরবারে এদের এক পয়সাও দাম নেই। মহাশক্তিকে কোটি কোটি লোক মানতেছে, মানুক, কিন্তু ওই মহাশক্তিকের কোন দাম নেই, কারণ সে তার খালেক মালিককে একটা কুকুর কুকুর, সে তার মালিককে চিনে, একটা গরু, একটা ছাগল, একটা মহিষ তার মালিককে চিনে, কিন্তু এই পণ্ডিতগুলো কে তাকে সৃষ্টি করল, কেন সৃষ্টি করল, মৃত্যুর পরে কোথায় দেখতে হবে, সেইখানে কি প্রশ্ন হবে, তারপরে হাসরের ময়দানে উঠানো হবে, সেখানে কি প্রশ্ন করা হবে, সেখানে আমলনামা উড়াই দেওয়া হবে, সে আমলনামা বা দাড়ি পাল্লায় মাপা হবে, তারপরে দোজকের উপর দিয়ে পুলসেরাত খাড়া করা হবে, এই পুলসেরাত পার হয়ে যাও, তার ইমান আছে, সে পার হয়ে জান্নাতে চলে যাবে, তার ইমান নেই, অবিশ্বাসী, নাস্তিক, নাস্তিক যারা বলে সব কিছু ন্যাচারাল ভাবে হয়, ন্যাচারাল বোঝেন না, প্রাকৃতিক ভাবে হয়, এসব নাকি প্রাকৃতিক ভাবে হয়েছে, বুঝছেন? আমরা কোন মাজহাব মানি, হানাফি। তো আমাদের ইমাম সাহেবের জামানায় এক নাস্তিকের সাথে ওনার বহস হয়েছিল, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি হয়েছিল, বহাস হয়েছিল। তো ওনার পৌঁছতে একটু দেরি হয়েছে, তো লোকজন কৈফিয়ত চাইল, আপনি দেরি করে আসলেন, আমরা বসে আছি, আপনি দেরি করে আসলেন, আমরা তো সব বসে রয়েছি, আর নাস্তিক সাহেব তো হাজির। তো ইমাম সাহেব কৈফিয়ত দিলেন, আপনাদের এখানে আসতে তো নদী পার হইতে হয়, আমি তো কোন নৌকা পাইতেছিলাম না, তখন নদীর ঘাটে একটা গাছ দেখছেন না, গাছ, বড় গাছ, আমি তো দাঁড়ায় আছি, নৌকা পাইতেছি না, পরে দেখি এই গাছটা অটোমেটিক কি হয়ে গেল, ফেড়ে গেল, ফেড়ে তক্তা হয়ে গেল, গাছটা ফেড়ে কি হলো, তক্তা হয়ে গেল। তারপরে সেই তক্তাগুলো আপোষে জয়েন্ট হয়ে কি হয়ে গেল, একটা নৌকা হয়ে গেল। তখন আমি এই নৌকায় পার হয়ে আপনাদের মাহফিলে আসলাম। এই কথা শুনে পয়লায় আপত্তি জানাচ্ছে ওই নাস্তিক, তা আপনি এগুলো কি করতেছেন, গাছ একা একা ফেড়ে গেল, তক্ত হয়ে গেল, আবার নৌকা হয়ে গেল, আবার কোন মাঝিও লাগলো না, ওই নৌকা একা চলে আপনাকে পার করে দিল, এগুলো আপনি কি বলতেছেন, এগুলো হয় নাকি আন্দাজে? আসলে কিন্তু এগুলো হয় নাই, এগুলো তো উনি কইছে একটা কথা বোঝানোর জন্য, কথা বোঝানোর জন্য। যখন নাস্তিক আপত্তি জানাইল তখন ইমাম আবু হানিফা তাকে পাকড়াও করলেন, দাদা সামান্য একটা ঘাস এইটা একা একা তক্তা হলো না, নৌকা হলো না, আর তুমি কইতেছো এত বড় বিশাল সৌরজগৎ পৃথিবী আসমান জমিন এগুলো অটোমেটিক হয়ে গেছে, তাহলে এগুলো হলো কেমনে? এক কথায় নাস্তিক কাট, নাস্তিক কাট। আপনারা নাস্তিকদেরকে ধরে নিয়ে আসেন আমাদের কাছে, ওরা একা একটা যুক্তি দিক, ইনশাআল্লাহ আমরা বেশি সময় নেব না, দুই এক মিনিটের মধ্যেই ও যুক্তি কাটে দিব, দেখাবে বেটা তোর যুক্তি ভুল, তোর যুক্তি ভুল, অটোমেটিক হয় না, এর কোন কর্তা লাগে, কর্মওয়ালা লাগে। ওরা বলে যা আমরা তোকে দেখি না, আমরা বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, তোমার ব্রেন কি দেখা দেয়? তোমার ব্রেন নেই তো তুমি পাগল, তার কথা তো সে কি হয়ে গেল, পাগল হয়ে গেল। দুই নম্বর যা দেখো না তা বিশ্বাস করো না, তাহলে তুমি হারাম জাদা হয়ে গেলে, কারণ তোমার আব্বা আম্মাদের মিলিত হয়েছিল, তুমি কি সেখানে দাঁড়াইছিলে দেখছিলে? না দাঁড়াইছিলাম। তাহলে তো তুমি দেখো না তোমার আব্বা আম্মার মিলনে তুমি হয়েছ। কয় লোকেরা তো বলে, আরে তো লোকেরা বললে তুমি বিশ্বাস করতে পারো, তো মোহাম্মদ রসুল্লাহ বললে অসুবিধা কি? তার মায়ে কয়ে দিছে যে এই বেটাটা তোর বাপ, তার মায়ে কয়ে দিছে যে এই বেটাটা কি তোর বাপ, তুমি বিশ্বাস করে দিছ, আর মায়ে কইছে এই বেটা আমার বাপ। মা তো মিথ্যাও বলতে পারে, মা হয়তো বাচ্চাটা অন্য কোনো জায়গায় টানছে, কিন্তু এই বেটার বেটার বিবাহ আছে, এই বেটার নাম বলে দিল, মিথ্যা বলতে পারে না। এখন কাফেরদের দেশে যা হইতেছে, মহিলারা বাচ্চার বাপের নাম বলতে পারে না, ইউরোপ আমেরিকায় মহিলারা বাচ্চার বাপের নাম বলতে পারে না, এবং সেখানে বাপের নাম বলা জিজ্ঞাসা করা নিষেধ, স্কুলে মায়ের নাম লেখায়, কারণ মায় জানে না মা তো কত ছেলের সাথে মিলছে, কত বয়ফ্রেন্ডের সাথে মিলছে। ইসলামে কোনো বয়ফ্রেন্ড নেই, ইসলামে কোনো গার্লফ্রেন্ড নেই, ইসলামে এগুলো হারাম, এগুলো কাফেরদের কালচার, এগুলো স্কুল কলেজে শেখানো হয়। গতকাল একটা ফতোয়া সাইন করলাম, গতকাল সেখানে লিখছে একটা মেয়ে তার বাপকে জিজ্ঞাসা করছে, আব্বু মেয়েদের কি কোনো ফ্রেন্ড হয়? মেয়ে কাকে জিজ্ঞেস করছে? কয় না, আমাদের ইসলামে তো মেয়েদের কোন ফ্রেন্ড হয় না। তার স্বামী তার ফ্রেন্ড, আর কোন ফ্রেন্ড নেই। তখনই নাবালক মেয়ে কইতে, আব্বু আমার মার তো ফ্রেন্ড আছে, তুমি যখন বাসায় থাকো না, আমার মা তো ওই ফ্রেন্ডের সাথে কথা বলে। বুঝছেন, এত মা ধরা পড়ে গেছে, কি ব্যাপার? এখন তো কোনো জব নেই, ওই বেচারা একদম চিন্তা লাগবে। কয়টা লাগবে যে গতকালকে সাইন করলাম যে তালাক পড়ছে কিনা বা কি হয়েছে, জবাব আসছে তিনও তালাক পড়ে গেছে, একদম হারাম হয়ে গেছে, এইটার শরীর হালালা ছাড়া এই স্ত্রীকে রাখার আর কোন পথ নেই। ঘটনাটা শুনেলাম যে একটা নাবালক মেয়ে বাপকে প্রশ্ন করতেছে যে আমাদের ইসলামে বয়ফ্রেন্ড হয় কিনা। বুঝলেন, আমাদের স্কুল কলেজের ছেলেপেলের কাছে কোনো দোষ না, কোন দোষ না, বরং যদি না থাকে, কোন ছেলে যদি গার্লফ্রেন্ড না থাকে, কোন মেয়ে যদি বয়ফ্রেন্ড না থাকে, সেটা কি? সেটা দোষ। শয়তান কোথায় নিয়ে গেছে? শয়তান মুসলমানদেরকে কোথায় নিয়ে গেছে? এগুলো কাফেরদের কালচার। কাফেরদের দেশে কোন মেয়ে বয়ফ্রেন্ড বাড়িতে না আনতে পারে, তাহলে তার বাপ ওই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার সাহেব, আমার মেয়েটার কি রোগ দেখেন তো। বলে, কি সমস্যা? বলে, এই এইচএসসি পড়ে, এইচএস, কিন্তু কোন আজ পর্যন্ত একটা বয়ফ্রেন্ড সে আনতে পারল না, এই রোগ। দেখি রোগ না গুণ? হ্যাঁ, গুণ। কিন্তু ওদের কাছে কোন শরিয়ত না থাকায়, ইসলাম না থাকায়, এটা তাদের কাছে কি রোগ? সেই সব কালচার এই ব্রিটিশ সিলেবাস স্কুল কলেজে পড়ানো হয়, এই সিলেবাসের মাধ্যমে ওই রোগগুলো সব আমাদের মধ্যে, আমাদের ছেলেপেলের মধ্যে ঢুকতেছে, ঠিক কিনা? তো আমরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের সামনে কোন তর্ক বহাসে যাব না। ইবলিসের যুক্তি কিনা ঠিক না? যেটা গতি উপর দিক যায় ওটার দাম বেশি, আর যেটা গতি নিচের দিক যায় তার দাম কম, এই যুক্তি কিনা ঠিক না? তাহলে আপনি এটা স্বর্ণ ছাড়েন কোন দিক যাবে? নিচের দিকে। আর এক টুকরা তুলা ছাড়েন কোন দিক যাবে? উপর দিক যাবে। তাহলে ইবলিসের যুক্তি অনুযায়ী তুলার দাম স্বর্ণের থেকে বেশি, তুলার দাম স্বর্ণের থেকে বেশি, এটা কোন পাগলে বাজবে? এটা পাগল কি আপনার হাজারিবাগ আছে? স্বর্ণের চেয়ে তুলার দাম বেশি? ইবলিসের দলিল দ্বারা তো এটি বোঝা যায়, ইবলিস যে তর্ক করলো সে তর্কের দ্বারা তো এটি বোঝা যায়। এই হলো যুক্তিতর্কের ফাউন্ডার মিস্টার ইবলিস, মিস্টার ইবলিস। আমরা এগুলো করব না, এটা মুসলমানের কাজ না। তো আল্লাহ একটা শর্ট টাইমের জন্য দুনিয়ায় পাঠাইছেন, এই মোটামুটি 60-70 ধরেন, একটা শর্ট টাইমের জন্য এখানে পাঠাইছেন। এটা মনে করেন একটা মার্কেট, এখান থেকে কিছু নিতে হবে, যে জিনিসগুলো পরকালে মার্কেটে পাওয়া যাবে না। বেহেশতে কি নামাজ আছে নাকি, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিচ্ছু নেই। কিছু জিনিস এখানে নিতে হবে, এই জিনিসগুলো নেওয়ার জন্য আল্লাহ এখানে পাঠাইছে। যারা গুরুত্ব সহকারে ওই জিনিসগুলো সংগ্রহ করবে তারা কবরে হাসরে সব জায়গায় কামিয়াব। আর যারা ওইগুলো জোগাড় করবে না, দুনিয়ার চাকচিক্যর মোহে পড়ে দুনিয়া সাজাইতে লেগে গেছে, দুনিয়া তো হোটেল, আবাসিক হোটেল, আপনি যদি একটা আবাসিক হোটেলে থাকেন হয়তো এক রাত থাকবেন, সকালে উঠে আবার রওনা হয়ে যাবেন, তো এক রাত্রে থাকবেন তো আপনি কি সামান কিনতে যাবেন, রুমটা কিভাবে সাজানো যায় মনের মতো করে কিভাবে সাজানো যায় যাবেন সামান কিনতে? মার্কেটে আছে সব সামান আছে, রুম সাজাইতে যা লাগে সব আছে, কিন্তু আপনি কি যাবেন? যাবেন না। আর আমি এক রাতে কেনা সাজানোর দরকারটা কি? এটা তো আবাসিক হোটেল, 70 বছর আছে, তারপর আপনাকে হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, এক সেকেন্ড সময় দেওয়া হবে না, এক সেকেন্ড সবাই সময় চাবে। যারা সারা জীবন ভালো কাজগুলো করে নাই সবাই সময় চাবে। লাউলা খরতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু একটু সময় আমাকে দেওয়া হোক, ফাসাদ্দাকা আমি একটু তোমার রাস্তায় দান করে আসি, আর তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আসে। এই কথাটা বলবে প্রত্যেকটা গুণাগার, এই কথাটা বলবে সূরা মুনাফিকুনের শেষ আয়াত 28 পারা। কি জবাব আসবে? ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তোমার বাজেট যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড সময় আর বাড়ানো হবে না, বাড়ানো হবে না। যাকে বাজেট আল্লাহ দিছে একটু বাড়বে না, এত কষ্ট করে বিল্ডিংটা বানাইছেন, সারা জীবনের টাকা, পেনশনের টাকা, হ্যাঁ জিপি ফান্ডের টাকা, কত রকম সঞ্চয় ফান্ডের টাকা দিয়ে এই বিল্ডিংটা খাড়া করছেন, মনটা চায় অন্তত 100 বছর থাকে এখানে, তারপর না হয় বললাম, কিন্তু 1-2 বছর যাইতে না যাইতে মালাকুল মউত হাজির, তোমার ভিসার মেয়াদ শেষ, চলো। ভিসার মেয়াদ কি? এখানে তো ভিসার উপর আমরা আছি, বিদেশ, দেশ কোথায়? জান্নাত। আসল দেশ কোথায়? এটা বিদেশ, এটা ভিসার উপরে আছি আমরা, কিন্তু ভিসার মেয়াদটা আমাদেরকে নির্দিষ্ট করে বলা হয় নাই যে তোমার 50, তোমার 65, তোমার 70, এইভাবে বলা হয় নাই, কিন্তু ভিসা আছে তো, এটা বাড়ানো হবে না। কেন? আল্লাহ বলতেছেন আল্লাহু খাবিরুম বিমা তাআমালুন, তুমি কি করবা কথার কথা, তোমাকে আর 3 দিন সময় বাড়াই দেওয়া হলো, এই 3 দিনে কি করবা এটা আমি 60-70 বছর দেখছি, তুমি কি করবা তো 70 বছর আমি দেখতেছি, তো 3 দিনে আর কি করবা? আল্লাহ তো দেখছে, যে কদিন দেখার দেখছে, তোমার দিলে কি লাভ হবে? ছেলে মেলে ডাক ভাই তোরা তাড়াতাড়ি আয়, আমি মালাকুল মউত থেকে অল্প কিছু সময় নিছি, তোরা তাড়াতাড়ি আয়। আসে আবার কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে এগুলো লেখ, কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তোকে অ্যাকাউন্ট নাম্বার কত, এগুলো তোরা তাড়াতাড়ি টুকে দেয়, এইসব টাকাতে একটাও পাওয়া যাবে না। এই তুমি এটা করবা, তোমার একটু সময় বাড়াই দিলে তুমি ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার গুলো লেখাইবা, এই তো করবা। সারা জীবন এই করে আছে, ডলার ডলার করে আছে, ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহ তো খুব বেশি কিছু দায়িত্ব দেয় না। মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, মাওলানা মুফতি হওয়া কি ফরজে কিফায়া? কিন্তু কয়েকটা বিষয় আছে, পাঁচ ছটা বিষয় আছে, এটা ফরজে আইন, সবার জন্য বাধ্যতামূলক, সবার জন্য। যেমন কিছু লোকের ডাক্তার হওয়া জরুরি, এলাকায় একটা লোক ডাক্তার নেই সে এলাকা চলবে? কিছু লোক ডাক্তার হইতে হবে, আর বাকি যারা আছে এদের ডাক্তার হওয়ার দরকার নেই, কিন্তু ছোটখাটো সমস্যা হলে তো নাপাক হইলে হয়, এটুক জানা থাকলে হবে, নাপাক হইলে হয় এটুক জানা থাকলে হবে। এলাকার সবার অ্যাডভোকেট হওয়ার দরকার নেই, আছে দরকার? হ্যাঁ, কিছু লোক দু একজন হইতে হবে, কিন্তু এইটা সবাই জানা থাকতে হবে যে আমি যে জমিনের উপরে বাড়ি করে আসি এই জমিটার খাজনা দিতে হবে, খাজনা না দিলে এটা নিলাম হয়ে যাবে, এইটুকু আপনাকে জানতে হবে। সবাই অ্যাডভোকেট হওয়ার দরকার নেই, অ্যাডভোকেট হওয়া ফরজে কিফায়া, কিন্তু খাজনা দিতে হবে এরকম জানা কি ফরজে আইন, ঠিক? এরকম কিছু জিনিস আছে কোরআন হাদিসের মধ্যে ফরজে আইন, কি কি? শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত আপনার ঈমান আল্লাহর উপরে বিশ্বাস, এর মধ্যে কোন শিরক থাকতে পারবে না। মাজারে মাজারে ঘুরবেন, সৃষ্টি সাহেব আমারটা ছেলে দাও, ব্যবসায় বরকত দাও, আজমির যায় তো সেজদা করে এগুলো চায়, এগুলো দেওয়া কি কোন মানুষের কাজ না আল্লাহর কাজ? আল্লাহর কাজের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতিকে শরিক করলেন, শাহজালাল আমানকে শরিক করলেন, এটার নাম কি? শিরক। আমাদের নেতা নেত্রীরা তো সবাই শাহজালাল আমানি থেকে শুরু করে, কেন শাহজালাল আমানি তাকে পাস করাই দিবে? পাস করানো কি তার কাছে নাকি? এরকম মাজার জায়গা জায়েজ নেই। আপনি মাজারে যেতে পারেন, তিনবার কুলল্লাহ শরীফ পড়ে ওই মাজারওয়ালাকে সব বক্সে দিবেন, দিতে যাবেন আনতে যাবেন না, দিতে যাবেন আনতে, তাহলে ঠিক আছে। তাহলে এক নম্বর কাজ কি? শিরক মুক্ত ঈমান। আমাদের কারোর ঈমান আমার ব্যবসা আমাকে খাওয়ায়, কারোর ঈমান আমার চাকুরি আমাকে খাওয়ায়, কারোর ঈমান আমার জমি ফসল হয় ওটা আমাকে খাওয়ায়, সব শিরক। জমিনও খাওয়ায় না, চাকরিও খাওয়ায় না, ব্যবসাও খাওয়ায় না, এইগুলো আল্লাহর পিয়ন, রিজিককে দেয়, রাজাককে আল্লাহ, কাউকে জমিনের মাধ্যমে দিচ্ছে ওটা পিয়ন, কাউকে চাকরির মাধ্যমে দিচ্ছে ও চাকরি আর এক পিয়ন, কাউকে ব্যবসার মাধ্যমে দিচ্ছে ব্যবসা একটা পিয়ন। তো পিয়নকে দেওয়ালা না পোষায় দেওয়ালা, পোষানেওয়ালা দেওয়ালা না। আপনাদের অনেকে বাড়িতে টাকা দিয়ে দেয় পিয়নরা, তো পিয়নকে পকেটেতে দেয় না? বিদেশে আপনার কেউ আছে, ছেলে আছে, ভাই আছে, সে দিচ্ছে ঠিক না? পিয়ন দেওয়ালা না। কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা নেওয়ার জন্য নিজেকে আড়ালে রাখছেন আর পিয়নটা সামনে রাখছেন। আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য নিজেকে আড়ালে রাখছেন, লক্ষ লক্ষ নূরের পর্দার আড়ালে, আর সামনে রাখছেন কোনটা? পিয়নকে। কে পিয়নের উপর ইমান আনে আর কে আমি পর্দার আড়ালে আছি, আমি দেনেওয়ালা, আমার উপর ইমান আনে? এই পরীক্ষাটা দেওয়ার জন্য এই সিস্টেম করছেন। এখন যারা ইমানের লাইনে মেহনত করতেছে, দাওয়াতের লাইনে মেহনত করতেছে, তারা সবাই দুনিয়ার সবকিছু থেকে ইমানকে হটায় কার্বন নিয়ে যাচ্ছে আল্লাহর জন্য। সমস্ত আম্বিয়া কেরামের এটাই প্রথম মেহনত ছিল। ৬ লক্ষ আম্বিয়া কেরাম বলা হয়, প্রত্যেকের মেহনতের ধারা এক, প্রথমে এই কাজটা করছেন। তোমার দিলের মধ্যে যে দুনিয়ার জিনিসপত্রের উপর যে ইমান আছে এটা দূর করো, করে কাকে বসাও? আল্লাহকে বসাও। আল্লাহ থেকেই সবকিছু হয়, আর কারোর থেকে কিছু হয় না, আমেরিকার থেকেও হয় না, চীনের থেকেও হয় না, কারোর থেকে হয় না, কার থেকে হয়? সব নবীর একই মেহনত। এটার নাম হলো ইমান, এটা এত দামি, বাকিগুলো তো আমল। ইমানের সাথে যে আমল থাকে, আপনি আমি পয়লা চান্সে বেহেশতে চলে যাব, আটল বিশ্বাস আছে ঠিক মতো, আমলে ত্রুটি আছে, আমলে ত্রুটি আছে। তাহলে দুই রকম, আল্লাহ যদি চান তো আমলের ত্রুটি সরাসরি মাফ করতে পারেন, তার এই অধিকার আছে, তার এই অধিকার আছে। যদি না করেন, আমলের ত্রুটি ক্ষমা না করেন, তাহলে আপনাকে জেলে যেতে হবে, যে জেলকে বলে জাহান্নাম, এই জেলে যেতে হবে। কতদিন? তা আল্লাহর হিসাবে যা আসে, আল্লাহ মিজান নামক দাড়ি পাল্লা যখন মাপ দিবে তখন তো সব হেসে যাবে, জেলে যেতে হবে। আপনি আমি ছেলে পেলেকে দুনিয়ার জেল থেকে বাঁচানোর জন্য কত সতর্ক করি, খবরদার বাবা কোন জঙ্গি পার্টিতে যাস না, কত সতর্ক করি, করি না? আল্লাহ জেল থেকে বাঁচানোর জন্য সতর্ক করি, হ্যাঁ, নামাজ পড়ে না, কিছু বলি, বলি না? দুনিয়া রোদ বৃষ্টির থেকে বাঁচানোর জন্য ছেলের জন্য বিল্ডিং করে দিই, দুনিয়া রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য বিল্ডিং করে দিচ্ছি, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, বেস্ট পাওয়ার জন্য ছেলেকে কি শিক্ষা দিচ্ছি, psychologica, Christian der school chele bhorti korteche, Musliman da Christian der school e chele bhorti korteche. Ami to Muhammad ko taki, amar pashei to birat laka Christian der, sob chele bele Musliman der ohane korteche. ওখানে একটা ছেলে ঢুকাইতে পারলে ওই বাবা মনে করে আমি আসমানে চাঁদ পেয়ে গেলাম। এই স্কুলে ঢুকলো মানে এক চান্সে আমেরিকায় চলে যাবে, এক চান্সে ওখানে এসেই মন্ত্রী মিনিস্টার হয়ে যাবে। আর আমি বিল্ডিং বিল্ডিং দিয়ে সুইমিং পুল দিয়ে বিরাট প্লাজার হলে থাকব। কেন ইংরেজি পড়াইতেছে? ইংরেজি পড়লে সবাইকে চাকরি পায়, সবাই চাকরি পায়, সবাই লাখ লাখ টাকা ঘুষ দিতে পারে, তাহলে পরীক্ষায় পাস করলে তো চাকরি হবে না, ওর সাথে তো ঘুষ লাগবে। কয়জনে পারে? একটা পোস্ট খালি হলে, একটা পোস্ট খালি হয়েছে, একটা লোক নেওয়া হবে, 5,000 লোক আছে পরীক্ষা দিতে, 5,000 লোক আছে সামান্য পোস্ট। আর যারা আছে তারা উচ্চ শিক্ষিত, মাস্টার্স অনার্স এম কম বি কম গ্রাজুয়েট এইগুলো। এখানে চাকরির কোন গ্যারান্টি নেই, বহুত লোক সৎপথে থাকার জন্য যেহেতু চাকরি পাওয়া যায় না, সরকার চাকরির লোভ দেখায় স্কুলে নিয়ে যায়, কিন্তু চাকরি তো দিতে পারে না। এক এক থানায় 3 জন করে ওসি দিছে, তাও চাকরি হইতেছে না। আগে এক এক থানায় 1 জন ওসি ছিল, এখন কয়জন? 3 জন। কি 1 জন ওসি তদন্ত, 1 জন ওসি অমুক, এগুলো বানাইছে কেন? জনগণের ভোগান্তি, ঘুষ দিতে দিতে ঘরমাক্ত, কিন্তু চাকরি তো দিতে পারে না। অথচ ছেলেকে যদি দিনের লাইনে দিত, দিনের লাইনে চাকরির কোন অভাব নেই। আমি 45 বছর মাদ্রাসা পড়াইছি, 45 বছর আমার হাতে হাজার হাজার ছাত্র মৌলানা মুক্তি পাস করে সারা দুনিয়াতে, দুনিয়া সারা বাংলাদেশে, বাংলাদেশের বাইরে চলে গেছে। একটা ছেলেকে পাই নাই যে চাকরি পায় নাই, চাকরির অভাবে ঘুরতেছে, একটা ছেলেকে পাই নাই। আমার বহু ছেলে আমেরিকায় মাদ্রাসা করছে, বহু ছেলে বার্মিংহাম লন্ডন মাদ্রাসা করছে, জাপান মাদ্রাসা করছে, সব দেশে আমার ছাত্র আছে, কিন্তু মুসলমানদের ইমান দুর্বল। এখানে দিল যে ইজ্জতের সাথে চলতে পারে, এই বিশ্বাসটুকু নেই। আমরা লক্ষ লক্ষ আলেম যে ইজ্জতের সাথে চলতেছি, তা দেখেও বিশ্বাস হয় না। আমরা বিভিন্ন খানে যাই, আমাদের সামনে খানা পেশ করা হয়, আপনি গুনে দেখেন তো 10টার কম আইটেম আছে কিনা। ছোটকালে কিছু লোক আমাদেরকে বলতো, আত্মীয় স্বজন তারাও বলতো, এ সল্লুয়াল্লাহ গাইতেছ, খাইবা কেমনে, খাইবা কেমনে, তারপরে খাওয়াটা পাইবা না, না খেয়ে থাকতে হবে। কিন্তু আল্লাহর মেহরবানি, আল্লাহ এই কথাগুলো আমাদের এক কান্দে ঢুকাইছে, আর এক কান দিয়ে বের করে দিয়েছে। ওগুলো বিশ্বাস করি নাই, লেগে রয়েছে, আল্লাহ রাখছে। এখন যখন বিভিন্নখানে যাই, তখন ওই ছোটকালের কথাটা মনে পড়ে। অনেক লোক কইছে যে এই লাইন পড়ে খাইবা কেমনে, এই কথাটা ঠিক, অর্থটা ঠিক করে নাই, অর্থ বোঝে না ওরা, ওরা অর্থ করছে খাইবা কেমনে মানে খাওয়া পাইবা না, কিন্তু খাইবা কেমনে তো ওই অর্থ না, ওটার অর্থ হল আল্লাহ তোমার সামনে এত খানা দিবে এটা কেমনে খাইবা। আসল অর্থটা তো পাওয়া যায় তারা, এখন আসল অর্থটা বুঝে আসছে। আর ইংরেজি শিক্ষিত লোকেরা আমাদের সাথে হিংসা করে, হুজুরদেরকে এত দাওয়াত দেয় আর 10 কেজি রুই মাছের মাথাটা দেয়, আমাদের তো কেউ দাওয়াত করে না, হিংসা করে, হিংসা করে কি হবে? তুই বসো ব্রিটিশের টা, তুমি ব্রিটিশ থেকে নাও, আমি পড়ছি আল্লাহটা, আমি আল্লাহ থেকে নেব, আল্লাহ তোমাকে দেবে কোন দুঃখে, তুমি আল্লাহটা পড়ছো নাকি? সাদা চামড়ার বানর ব্রিটিশদেরকে বলা হয় সাদা চামড়ার বানর, তো বানরদের থেকে দাও। স্কুলে লেখা আমরা নাকি বানর থেকে হয়েছি, ডারউইনের বিবর্তনবাদ এটা বাদ করে দেওয়া উচিত, নামও বাদ, এটা সিলেবাস থেকে বাদ করে দেওয়া উচিত। কোরআন হাদিস মধ্যে তোমাদের আদি পিতা হল নবী আদম আলাইহিস সালাম, তার থেকে তোমরা হয়েছ, তো কোরআনের আয়াত সূরা নিসার প্রথম আয়াত, প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ প্রথমে একটা মানুষ বানাইছে, সেখান থেকে তার পাঁচজনের হাড্ডি থেকে তার বিবিকে বানাইছে, কয়জন হল? এই দুইজন থেকে এই পুরা বিশ্ব বানাইছে। সূরা নিসার প্রথম আয়াত, তো কোরআন কইতেছে আমি দুইজন মানুষ থেকে পুরা পৃথিবী বানাই দিবি। আরে বিবর্তনবাদ, ডারউইন এক গাধা ছিল, গাধা, বিশাল গাধা, বিশালের চেয়ে বড় গাধা, সে গাধায় লিখে গেছে বানর থেকে হয়েছে। এই পড়ে পড়ে আমাদের ছেলেপেলে সব বেইমান হয়ে গেছে। মাস্টাররা কি বলে দেয় না পড়ানোর সময় এটা মিথ্যা, বেটা এটা বিশ্বাস করবি না, তো বিশ্বাস করলে ইমান থাকবে না, ইমান হলো সবচেয়ে দামি সম্পদ, শুধু ইমান থাকলে বেচতে দেওয়া যায়, এটা বলতেছিলাম, শুধু ইমান থাকলে কি করা যায়, বেচতে দেওয়া যায়। দিলের বিশ্বাসকে বলে ইমান, আর হাত পায়ের কাম কাজকে বলে আমল। ইমানের সাথে আমল থাকলে পয়লা চাচ্ছে, আর আমল না থাকলে আল্লাহ যদি দয়া করে মাফ করে আলহামদুলিল্লাহ, মাফ না করলে দোজক, মাফ না করলে জেলখানা। তো কিছু জিনিস জানাতে ফরজে আইন, তার এক নম্বর কি ইমান, দুই নম্বর হল ইবাদাত, এই উযু গোসল আজান কামত নামাজ রোজা হজ যাকাত কাফন দাফন, এগুলোকে বলে ইবাদাত। এগুলো পুরাপুরি নবীদের তরিকায় করতে হবে, পুরাপুরি। এখানে আমরা ধরা খাওয়া, মসজিদে ঢোকার 5 সুন্নত কয়জন জানে, বেরোনোর 5 সুন্নত কয়জন জানে, নামাজে 51 সুন্নত কয়জন জানে, খানা খাওয়ার সুন্নত কয়জন জানে, ঘুমানোর সুন্নত কয়জন জানে, টয়লেটে যাওয়ার সুন্নত কয়জনে জানে? বাজারে যাওয়ার সুন্নত কয়জন জানে? কোনে তো জানে না। এত বস্তা বস্তা ডিগ্রি আনলাম জাপান থেকে, জার্মানি থেকে, অস্ট্রেলিয়া থেকে, বস্তা বস্তা ডিগ্রি আনলাম, কোন ডিগ্রিতে এগুলো লেখা নেই, কোন বইতে এগুলো লেখা নেই। তোমার বাপ মা আল্লাহ রসুলের ভারে বেশি হকদার। দুনিয়াতে যা কিছু আছে এর মধ্যে আল্লাহ রসুলের ভারে সবচেয়ে হকদার কে? আব্বা আব্বা। তারা বেঁচে থাকলেও সাতটা হক অধিকার, মারা গেলে আর সাতটা, মোট কয়টা? চোদ্দটা। স্কুল কলেজে কোন বইতে দেখাতে পারবেন বাপ মায়ের চোদ্দটা হক? ও যখন জানলো না এত ডিগ্রি আনে, ও ছেলে পেলে করতে জানবে? তারপরে বাপও চাকরি করতেছে, মায়াও চাকরি করতেছে, ছেলে পেলে গুলো স্কুলে গেছে, বাড়ি তালা। এই ছেলে পেলের কিছু পাওনা ছিল ছোটকালে মায়ের কাছ থেকে শেখা এবং মায়ের স্নেহ মমতা, এগুলো পাইতেছে? বাপও চাকরি করে, মাও চাকরি করে, ছেলে পেলেগুলো স্কুলে, বাড়ি খালি। এরা মায়ের থেকে তালিম পাইতেছে না, মায়ের থেকে স্নেহ মমতা পাইতেছে না, সবকিছু থেকে বঞ্চিত। ফেরঞ্চি হয়ে যেতে, ফেরঞ্চি কোথেকে পয়দা হইতে? এখান থেকে। মা কেন যাবে চাকরি করতে? পুরুষ আর মহিলার শারীরিক গঠন কি একরকম না পার্থক্য আছে? পুরুষ আর মহিলার শারীরিক গঠন একরকম, লিবাস একরকম, পোশাক একরকম। জুমার দিন যদি আপনার কাপড় না শুকায়, জুমার টাইম হয়ে গেছে, তা আপনি কি বিভিন্ন সেলোয়ারটা পরে কামিজটা গায়ে দিয়ে ওন্নাটা মাথায় দিয়ে আসবেন? আসবেন কেউ? বিভিন্ন লিবাসটা পর্যন্ত আপনি পড়তে রাজি নেই, তাহলে দুটা দুই রকম, তাহলে দুইজনের কর্মক্ষেত্র দুই। আদম হাওয়া যখন দুনিয়াতে নামছিলেন তখনও বলে দেওয়া হয়েছিল হয়তো আদম আলাইহিস সালামকে, তুমি বাইরের কাজ করবা, রেজেক হালাল রেজেক। মা হাওয়াকে বলা হয়েছিল তুমি ভিতরে কাজ করবা, খানা পাকাইবা, পোশাক তৈরি করবা, বলে দেওয়া হয়েছিল। আমাদের প্রিয় নবী তার কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জাহরা তাকে তখন বিবাহ দিলেন হযরত আলীর সাথে, তখনও বলে দিছিলেন আলী বাইরের যত কাজ আছে তুমি সামাল দিবা, ফাতেমা ঘরের ভিতরে যত কাজ আছে রুটি বানানো, গমগুলো পিষে কি করা, আটা বানানো, কুয়ার থেকে পানি উঠানো, এগুলো তুমি করবা। নবীজি নিজে নিজের মেয়েকে জামাতাকে কাজ ভাগ করে দিচ্ছেন, প্রত্যেকের ফিল্ড আলাদা আলাদা। কিন্তু আমাদের জামানার বেকুবরা এটা বুঝতে পারতেছে না, তারা বলছে যে অর্ধেক জনসংখ্যাকে ঘরের ভিতরে রেখে বাকি অর্ধেক দ্বারা দেশের উন্নতি করা সম্ভবপর না। এই চটকদার স্লোগান দিচ্ছে, অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের ভিতরে রেখে, আর ঘরের ভিতরে তাদের কোনো কাজ নেই? ঘরের ভিতরে কি সারা চব্বিশ ঘন্টা ঘুমায় থাকে? তো খানাটা পাকায় কে? তোর কাপড়টা রেডি করে কে? ঘরটা ঝাড়ু দেয় কে? বাচ্চা কুসুম গুলো দেখাশোনা করে কে? তোর টাইম মতো খানা দেয় কে? হাজারো দায়িত্ব একটা একটা মা বোনদের আল্লাহ দিয়ে রাখছে, ইবাদত বন্দেগি তো আছে, এত দায়িত্ব, এই দায়িত্ব তারা পালন করতেছে, তারা কি বেকার? আপনি যখন তাদেরকে মাঠে আনতেছেন, অফিসে আনতেছেন, তাদের কাজগুলো কে করবে? নারী মুক্তির নামে, নারী স্বাধীনতার নামে এগুলো ধোকাবাজি, এই কাজগুলো যে করতেছেন তো নারী মুক্তি না, আরো বেশি মুসিবত চাপাই দিলেন, ভালো করে প্রশ্ন দিলেন না। কয় দেশে নারীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে? কটা দেশ? বড় কিছু। কয়জন মহিলা বৈমানিক হয়েছে, বিমান চালায়? ভালো কিছু পায় নাই? ওই ইট ভাঙে, রাস্তা বানায়, এগুলো করে, যত নিচু কাজ এগুলো করে, আবার ঘরে আসে তার যে মূল দায়িত্ব ছিল সেগুলো করে। তার কি স্বাধীন হয়েছে না আরো বেশি অধীন হয়েছে? বাড়িরটাও করতে হইতেছে, ঘরটাও করতে হইতেছে, স্বাধীন কোথায় হলো? স্বাধীন কোথায় হলো দেখান। ইসলাম তাদেরকে যে মর্যাদা দিছে, ইজ্জত দিছে, মায়ের হক বাপের থেকে তিন গুণ বেশি, মায়ের হক বাপের থেকে তিন গুণ বেশি, এই সম্মান কেউ দেয়নি। ইসলাম আসার আগে মহিলারা মার্কেটে বিক্রি হইত, মার্কেটে বিক্রি হইত, স্বামী মারা গেলে স্বামীর সম্পদ বন্টন হইত, ওই সাথে মহিলাও বন্টন হয়ে দিত স্বামীর মাল। ইসলাম আসার পরে তাদেরকে ইজ্জত দেওয়া হল, ইজ্জত দেওয়া হল, তাদেরকে অধিকার দেওয়া হল। অনেক জায়গায় নারীর অধিকার বেশি, অনেক জায়গায় পুরুষের অধিকার বেশি, উভয়কে অধিকার দিছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় সমান করে নাই। সমান করলে খাটবে না, যেখানে নারীর বেশি দরকার সেখানে বেশি দিছে, পুরুষের বেশি দরকার দিছে, দুজনকে দিছে। এক বছরে তোমরা দুজন মিলে একটা মানুষ, তোমরা দুজন মিলে একটা মানুষ, তোমার বিবি সাহেব ঘর সামাল দেবে, তুমি বাইর সামাল দেবে, তাকে তুমি বাইরে আনতেছ, তুমি কি চারটা করে দিবা? কেন কাফেরদের ধোকায় পড়ে তাদেরকে রাস্তা নামাইতেছ? এতে ক্ষতি হইতেছে না? এতে রাস্তা নামাইতে ক্ষতি হইতেছে না? পুরুষ এক অফিসে চাকরি করে, সে অফিসে মহিলা নেই বলে আছে কিনা? এই পুরুষের ওই মহিলাদের সাথে সম্পর্ক হইতেছে কিনা বলেন? হইতেছে কিনা সম্পর্ক? হইতেছে। আপনার বিবি আর এক অফিসে চাকরি করে, সেখানে পুরুষ আছে কিনা? সেই পুরুষদের সাথে আপনার স্ত্রীর সম্পর্ক হইতেছে কিনা বলেন? হইতেছে। এই যে দুনো দিকে সম্পর্ক উল্টা দিক দিয়েছে, আল্লাহ চাইছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গভীর গাঢ় সম্পর্ক থাকবে, গভীর সম্পর্ক থাকবে, যত গাঢ় হবে আল্লাহ তত খুশি। কারণ কি হইল, স্বামীর সম্পর্ক অন্য মহিলার সাথে, স্ত্রীর সম্পর্ক অন্য পুরুষের সাথে, শেষ পর্যন্ত এই কয়েকটা ছেলে পেলে রেখে সংসার ভেঙে দিচ্ছে, সংসার তো অবাস্তব বলতেছি? আল্লাহটা ঠিক না লন্ডন আমেরিকাটা ঠিক? আল্লাহটা মানলে আমরা শান্তি পাবো, লন্ডন আমেরিকাটা মানলে এদের সাংসারিক বন্ধন, পারিবারিক বন্ধন এটা নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, ছেলেপেলে সব নষ্ট হয়ে যাবে। আমার দেশে একটা লোক মারা যাইতে লাগলে তার আত্মীয় স্বজন সবাই তো আসেই, এমনকি মহল্লাবাসীও আসে, আসে কিনা? কিন্তু লন্ডন, আমেরিকায়, জাপান, জার্মানে একটা লোক মরতে লাগলে কেউ আসে না, তার নিজের ছেলে মেয়েও আসে না, নাতি নাতকুরও আসে না, কেউ আসে না। বুঝে কেমনে মারা গেছে? ওই যে যারা দুধ আর রুটি দেওয়ার দায়িত্ব, দুধ রুটি পোষায়, ওরা যখন দেখা যায় গতকালকেটা রয়ে গেছে, কেউ নেয় নাই, তখন পুলিশকে খবর দেয় মনে হয় এই বাড়ির লোক মারা গেছে, এই বাড়ির লোক গতকালকেটা রয়ে গেছে কেন? আমরা আজকেরটা নিয়ে আসছি, গতকালকেটা নেয় নাই কেন? পুলিশ দরজা ভেঙে দেখে ওই লোক মরে রয়েছে। দেখেন কি জিন্দেগি তাদের, মরার সময় কেউ আসল না, লোক আসল না, দরজা ভেঙে লাশ বের করতে হলো। 18 বছর বয়স হয়েছে, ছেলেও বের করে দিচ্ছে, মেয়েও বের করে দিচ্ছে, যাও তোমরা তোমাদের মতো চলো। 18 বছর বয়স হওয়ার সাথে সাথে ছেলেও বাড়িতে বের করে দিচ্ছে, মেয়েও বাড়িতে বের করে দিচ্ছে। বলেন তো, একটা মেয়ে আদরের কন্যা, এ কোথায় যায়, উঠবে কোথায় যাবে? শুনতে আপনার কষ্ট লাগে না? করতে তো পারবেনই না। আমরা কত আদর করে লালন পালন করি, আর তারা বাড়িতে বের করে দিচ্ছে। তোমরা কোথায় থাকবা, কি করবা তোমরা বুঝো, আমার আর দায়িত্ব নেই। আমার 18 বছর পর্যন্ত দায়িত্ব ছিল, আমি সে দায়িত্ব পালন করছি, আমার আর দায়িত্ব নেই। আমার দেশের একটা লোক ফ্রান্সে ছিল, ফ্রান্স ওনে ডিগ্রি আনতে গেছিল, ডিগ্রি আনতে এক বাড়িতে গেছে একটা রুম ভাড়া নেওয়ার জন্য, রুম ভাড়া নেওয়ার জন্য দেখে একটা মেয়ে কাঁদতে কাঁদতে চলে যেতেছে, চোখ মুছতে মুছতে চলে যেতেছে। তো সে আমাদের দেশের লোকটা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো, এই মেয়েটা কে? বললো, আমাদের মেয়ে। তো কোথায় যাচ্ছে কাঁদতে কাঁদতে? বললো, না ও এখন স্বাধীনভাবে জিন্দেগি যাপন করবে, তো স্বাধীনভাবে জীবন যাপন করবে, তো চলে যাচ্ছে। আমাদের দেশের লোকটা বলে, ভালো স্বাধীনভাবে জীবন যাপন করবে, কাঁদতেছে কেন? স্বাধীনভাবে জীবন যাপন করবে এটা ভালো, কাঁদতেছে কেন? তো বলতে, ও আসলে আমাদের একটা রুম চাইছিল, আমাদের একটা রুম ভাড়া নিতে চাইছিল, কিন্তু আমি যে ভাড়া চাইছি ওই ভাড়া সে দিবে না, ও কিছু কম দিবে, আমি রাজি হই নাই। আমি যে ভাড়া চাচ্ছি আমার এই রুমটার এই ভাড়া, কত কত আমি দিয়েছি $100, সে ওর থেকে $100-$200 কম বলতেছে। তো বাপে এটা মানে নাই, তাই সে কাঁদতে 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 চলে যাচ্ছে। আপনারা কিন্তু স্বপ্ন মনে করতেছেন, আমি স্বপ্ন বয়ন করতেছি, স্বপ্ন বয়ন করতেছি, বাস্তব। আপনি পারবেন এটা করতে? মেয়ের কাছে ভাড়া দিবেন, $100 কম দিবে, আপনি রাজি নেই? না, $100 কম নিব না, আমাকে $20,000 পুরো দিতে হবে, $100 কম দিবা কেন? তাই আপনি মেয়েকে আউট করে দিচ্ছেন। আমাদের দেশের ছেলে পেলে এইসব দেশকে কত উন্নত মনে করে, অথচ তাদের জিন্দেগি পশুর জিন্দেগি। আপনারা ওয়াকফ করেন মসজিদের নামে, মাদ্রাসার নামে, গোরস্থানের নামে, তারা ওয়াকফ করে কার নামে? উইল করে কার নামে? তাই না? তার যে কুকুর, ওই কুকুরের নামে ওয়াকফ করে, তার যে বিড়াল, বিড়ালের নামে ওয়াকফ করে, সরকারের পক্ষ থেকে পুলিশ দেওয়া হয়, পুলিশ ওই টাকা দিয়ে ওই কুকুরকে পালে, ওই বিড়ালকে পালে, তারপর যখন এই কুকুর বা বিড়ালটা মারা যায় তখন বাকি সম্পত্তিগুলো সরকারের হয়ে যায়, কার হয়ে যায়? আপনি ওয়াকফ করতেছেন আল্লাহর ঘরের নামে, আর তারা ওয়াকফ করতেছে কুকুরের নামে। কুকুর এমন একটা প্রাণী যে কুত্তা হাউস করে, হাউস করে কুত্তা লালন পালন করে, তার আমলনামা থেকে প্রত্যেক দিন উহুদ পাহাড় পরিমাণ স্বভাব কমতে থাকে, এবং ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না, কুকুর যে পালে। ইসলামের কুকুর এত ঘৃণিত প্রাণী, এত ঘৃণিত, ফেরেশতা আসবে না ওই বাড়িতে, তার জন্য আক্ষ করতেছে। যার কাছে শরিয়ত নেই সে এইগুলোই করবে, আপনার কাছে শরিয়ত আছে আপনি এটা করবেন না। এদেশে কাউকে শুনছেন যার সম্পত্তি কুকুরের নামে দিয়ে গেছে? আমার দেশে কুকুরের নামে দলিল হবে কোন অফিসে? কুকুরের নামে ওখানে হবে? অথচ ইসলামে কুকুর ঘৃণিত প্রাণী। বলেন ঘৃণিত কেন? অনেক পাহারাদারি করে, মালিককে পাহারা দেয়, ঘৃণিত হলো কেন? ঘৃণিত একটা কারণে হয়েছে, কুকুরের স্বজাতির প্রতি দরদ নেই, কুকুরের স্বজাতির প্রতি কি নেই? একটা মরা গরু একটা কুকুর খাইতেছে, আর একটা কুকুর যদি আসে এ ওকে শরিক করবে না, ওরে ঘেউ ঘেউ করে তাড়াই দিয়ে আসবে, স্বজাতির প্রতি দরদ নেই। যদি আপনি কুকুর পালেন তাহলে আপনার ভিতরেও অন্য মুসলমান ভাইদের প্রতি কোন দরদ থাকবে না, আপনি তাদেরকে কোনোদিন দাওয়াত দেবেন না, তাদেরকে মসজিদে আসতে বলবেন না, ওই কুকুর পালার কারণে কুকুরের স্বভাব আপনার ভিতরে চলে আসছে। কুকুরের আর কোন দোষ না, এই একটা দোষ। একটা পিপীলিকা স্বজাতির প্রতি দরদ দেখাইছিল সুলাইমান আলাইহিসসালাম জামানায়, উনি নামতেছিলেন বাহিনী নিয়ে, নামতেছিলেন উনি বাহিনী নিয়ে হাওয়ার মধ্যে দিয়ে যাইতেন, হাওয়ার মধ্যে দিয়ে উঠতেন, ওনার বাহন ছিল, বিরাট একটা বাহন ছিল, লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে উনি হাওয়ার উপর দিয়ে চলতেন, ওই বাহিনী নামতে ছিল। ওই পিপীলিকাদের সর্দার সে বলল তোমরা তাড়াতাড়ি গর্তে ঢোকো, কারণ ওরা যে নামতেছে ওরা তো তোমাদেরকে দেখবে না, ওরা ওদের মতো হাইটে চলে যাবে, তোমরা তো ভর্তা হয়ে দেবা, কি হয়ে দেবা? দেখি স্বজাতির প্রতি দরদ দেখানো হলো, দুশ্মনী দেখানো হলো, দরদ দেখানো হলো। এই স্বজাতির প্রতি দরদ দেখাইছে সেটা কুত্তায় দেখায় না, এই পিপীলিকায় দেখাইছে। সেই পিপীলিকার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করছে এবং এই কিসসাও কোরআন আল্লাহ বয়ান করছে। আমি যে কিসসা বললাম, আল্লাহ কি চান? স্বজাতির প্রতি দরদ, আপনিও বেচতে দেবেন সবাইকে সাথে করে দেবেন, সাথে দাও আপনার দায়িত্ব না, মঙ্গল করে দাও আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব আপনি সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সাত আসমানের উপরে যে বেহেশতটা রাখা আছে ওইখানে দেখতে হবে। চাঁদ বলেন, মঙ্গল গ্রহ বলেন, এগুলো প্রথম আকাশের নিচে, এত কাছে গেলে আপনার কোনো লাভ নেই, এত কাছে গেলে আপনার কোনো লাভ নেই। হাসরের ময়দানে যে পুলসিরাত বিছাই দিবে ওটার এক মাথা জমিনে আর এক মাথা সাত আসমানের উপরে, যে লাগছে আর পুরা সাত আসমান পর্যন্ত দোজকের সাতটা স্তর হবে, দোজকের সাতটা স্তর হবে। এই দোজক পাড়ি দিয়ে যেখানে পুলসিরাত থেকে নামবেন ওখানে বিরাট একটা বরের গাছ পাবেন, এখন আছে গাছটা, ওই বরের গাছের নাম কি? সিদরাতুল মুনতাহা। বরের গাছের নাম কি? ওই জায়গা থেকে বেহেশতের এরিয়া শুরু হয়েছে। সূরা নাজমের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দা জান্নাতুল মাওয়া। ওই গাছের এখান থেকে শুরু হয়ে গেল জান্নাতের এরিয়া, এটা পাড়ি দিয়ে দিতে হবে। চাঁদে গেলে হবে না, মঙ্গল গ্রহে গেলে হবে না, বুধ, এক গ্রহের নাম বুধ আর এক গ্রহের নাম বৃহস্পতি, এসব গ্রহে গেলে হবে না। আপনাকে সাত আসমানের উপরে যাইতে হবে একা না, দাওয়াত দিয়ে সবাইকে নিয়ে। বুঝতেছেন? অনেকে বলে হুজুর এত কোরআন বিশ্বাস করলো চাঁদে তো যাইতে পারলো না, আর কাফেরা চাঁদে চলে গেছে। যেও থাকে চাঁদে গেছে এই কথাটা মিথ্যা, এটা আমেরিকানরাও বিশ্বাস করেন না। ওটা রাশিয়ার উপরে একটা নৈতিক বিজয় লাভ করার জন্য আমেরিকা বলছিল, দাবি করছিল, আমার কত শক্তি দেখো আমি চাঁদে গেছি, আসলে যাই নাই। কেন বিশ্বাস করে না? ওরা দাবি করে তারা চাঁদে গেছিল এবং চাঁদে একটা পতাকা গাড়ি রেখে আসছে, আমেরিকার একটা পতাকা গাড়ি রেখে আসছে। তো দেখা যায় ওই যে পতাকাটা গাছতে ওটা বাতাসে হেলতেছে, বাতাসে হেলতেছে, চাঁদে বাতাস কোত্থেকে আসলো? চাঁদে বাতাস কোত্থেকে আসলো? ধোকাবাজি, প্রকাণ্ড কোন একটা ই ছিল মরুভূমি, ওইখানে একটা গাছে গাড়ে ওইটাকে চাঁদ আকারে পেশ করছে। আসল চাঁদে যদি যাইত পতাকা হেলত না, মিথ্যা প্রপাগান্ডা, গেলেও কোন লাভ নেই। আমাদের চাঁদে আর এই মঙ্গল গ্রহে যাইতে বলা হয় নাই, সাত আসমানের উপরে যাইতে বলা হয়েছে। মুর্দাকে যখন গোসল দেওয়া হয় তো গরম পানি করা হয় না? হয়। এই গরম পানির মধ্যে বরই পাতা দেওয়া হয়? হ্যাঁ। কেন দেওয়া হয় বরই পাতা? কেন দেন? কোনদিন চিন্তা করছেন? করেন। মনকার নকি যে আসবে সওয়াল করতে, প্রশ্ন করতে, তার গায়ের থেকে যখন বরই পাতার ঘেরান আসবে তখন ফেরেশতার জন্য সিগন্যাল হবে যে এই লোক ওই সিদরাতুল মুনতাহা যেখান থেকে জান্নাত শুরু হয়েছে ওই এলাকার লোক, এর সাথে কোন বেয়াদবি করবে না, খুব মহব্বতের সাথে প্রশ্ন করে চলে যাও। বুঝছেন বরই পাতা কেন দিছে? কি বুঝানোর জন্য? যে লোক ওই বনে গাছ এলাকার লোক, জান্নাত এলাকার লোক, এর সাথে মহাব্বতের সাথে প্রশ্ন করো, খুব নরম ভাবে প্রশ্ন করো, করে চলে যাও, জান্নাতি এরিয়ার লোক, এই জন্য বনে পাতা দিতে হয়। চিন্তা করেন। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, তো কয়েকটা বিষয় শিক্ষা করা ফরজ। এক নম্বর কি বলছিলাম? শেরেক মুক্তিমান। দুই নম্বর হল ইবাদত। ইবাদত তো ব্যাখ্যা দিতে পারলাম না, কেমনে নামাজ পড়বেন, কেমনে কাফন দাফন করবেন, তো কিছু কিছু ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল, টাইম নেই। তিন নম্বরে যে যে লাইনে উপার্জন করতেছেন ওটা হালাল হইতে হবে। যেটুক এলেম অর্জন করা ফরজ, তার তিন নম্বর কি? আপনি যে লাইনে আয় রোজগার করেন ওই লাইনটা কি হইতে হবে? হালাল রক্ত যদি আপনি তৈরি করতে পারেন, হালাল খানা খান, এই হালাল রক্ত আপনার হাটে চলে আসে, তা আপনার দিলের মধ্যে নেক কাজের পরিকল্পনা তৈরি হবে। শনিবারে যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওয়াতুল হকের মাহফিল, এইখানে আমার যাইতে হবে। দুনিয়ার কাম কাজ তো আগে পরে করলে হবে এক সময়, এই মাহফিল তো এই বছরে একবারই হবে একদিন, এইটা বাদ দেওয়া যাবে না, এই পরিকল্পনা তৈরি হবে। যদি আপনি হালাল খানা খান আর হালাল রক্ত আপনার হাটে আছে, হারাম যদি খান তো হাটে কোন রক্ত আসবে? হারাম রক্ত আসবে। হাটের মধ্যে যখন হারাম রক্ত আসবে, দাওয়াতের চিন্তা আর জামাতের সাথে নামাজ পড়ার চিন্তা, এগুলো আপনার মাথা আসবে না। মাথা আসবে কি? টিভি, সিনেমা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলো আসবে। রিজিক যদি হারাম হয় এসব আজে বাজে চিন্তা আসবে। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়আমালু সালিহা। হে আমার রসুলগণ, আপনারা হালাল খাবার খান আর নেক আমল করেন। তাফসির আল্লাহরা প্রশ্ন করতেছে, এই দুটো বাক্যের মধ্যে জোড় মিল কি? হালাল খাদ্য খান, নেক আমল করেন, এর মধ্যে যোগসূত্র কি? যোগসূত্র হালাল খাবার মানুষকে ইবাদতের দিকে নিয়ে যায়, হারাম খাদ্য মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ নবী রসুলকে পর্যন্ত বলছেন, ইয়া আইয়ুহা রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়আমালু সালিহা। তিন নম্বর কি? নিজে খালাল রাখতে হবে। এখানে অনেক লোক আছে যাদের বাপ মারা গেছে, এরম লোক তারা কি সাথে সাথে সম্পদ বন্টন করে বোনদেরকে অংশ দিয়ে দিচ্ছেন? বলেন প্রত্যেক রমজানে উমরা করার জন্য ব্যস্ত হয়ে পড়েন, রমজানে উমরা কি জরুরি? কিন্তু বাপ মা মারা যাওয়ার সাথে সাথে ছেলে মেয়েদের মধ্যে সম্পদ বন্টন করা ফরজ আইন, এইটা হল দিনদারির কষ্টিপাতন। তাহাজ্জুদ পড়ে পড়েন আপনি, এটা দিনদারির কষ্টিপাতন না। হালাল খানা খান কিনা, বোনদেরকে মিরাসের অংশ দিচ্ছেন কিনা, এটা হল দিনদারির কষ্টিপাথর। এটা লোক দিনদারি দিনদার কিনা কি দিয়ে মাপবেন? দাড়ি দিয়েও মাফা যাবে না, উমরা দিয়েও মাফা যাবে না, তাহাজ্জুদ দিয়েও মাফা যাবে না। তার আয় রোজগার হালাল কিনা, বোনদেরকে অংশ দিচ্ছে কিনা, এই দুটা কাজ করে থাকলে হ্যাঁ ইনি দিনদার মানুষ। কিন্তু এখন হালাল খানা নেই, এই জন্য যার পয়সা আছে তার ঘরে টিভি আছে, দু চারজন দেখাইতে পারবেন যে দু চারজনের পয়সা আছে কিন্তু টিভি নেই? জরিপ করেন তো বা দেখান তো আমাকে, যে দু চারজন হুজুর আপনার সামনে পেশ করলাম যে তার অনেক পয়সা আছে আবার টিভি নেই। বলি দশজন দিনদার লোক নিয়ে আছেন, দশজন দিনদার লোক নিয়ে আসেন, তা আপনি টুপি দাড়ি পাকড়িওয়ালা লোক নিয়ে আসবেন দশজন, এই যে দশজন লোক আছে। কিন্তু আমি দেখতে পেয়েছি ওই দশজনের প্রত্যেকের পিছনে টিভি বান্ধা, পাগড়িও বান্ধা, টিভিও বান্ধা পিছনে একটা। তা এটা কি দিনদারি হলো? টিভি যদি বান্ধা থাকে আপনার পিছনে, তো আপনি কি দিনদার হইলেন? আপনি মসজিদের মুতাল্লি হয়ে গেছেন, সভাপতি হয়ে গেছেন, দিনদার কি হইলেন? টিভি আর দিনদারি তো একসাথে হয় না। ডায়াবেটিস যখন সমস্ত রোগের মা, ডায়াবেটিস সমস্ত রোগের মা, ডায়াবেটিস হওয়ার কয়েকদিন পরেই আপনার হাই প্রেশার হবে, তার কয়েকদিন পরে এজমা হবে, তার কয়েকদিন পরে গ্যাস হবে, একটার পরে আসতে থাকবে। কারণ মা এসে গেছে, মা যখন আসছে তো খাওয়া হবেই। সমস্ত লোকের মা হলো ডায়াবেটিস, তো টেলিভিশন হলো সমস্ত গুনাহের মা, সমস্ত গুনাহের মা। এটা যখন এসে গেছে তা আপনার ঘরে কোন গুনাহের অভাব থাকবে না, সমস্ত গুনাহ আপনার ঘরে চালু হয়ে যাবে, সমস্ত বেহায়াপনা, হায়া লজ্জাকে বলা হয়েছে ইমানের গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা টেলিভিশন দেখে ছেলে পেলে বউ বাচ্চা নিয়ে তাদেরকে হায়া সালাম থাকে, যেটা দিয়ে ইসলাম রক্ষা করবেন, তাকওয়া রক্ষা করবেন, ওরা তো টেলিভিশনে নষ্ট করে দিচ্ছে। দেখেন ইহুদিরা কামিয়াব হয়ে গেছে, এখন তো টেলিভিশন ঘরে রাখা লাগে না, এখন তো টেলিভিশন আপনাদের পকেটে আছে। আগে টেলিভিশন ঘরে রাখা লাগতো, এখন আর ঘরে রাখা লাগে না। টেলিভিশন কোথায় থাকে? পকেটে থাকে টেলিভিশন। মোবাইলের মধ্যে কি নেই দেখেন তো, এটা নেই, সব কিছু আছে। দোজককে এত সহজ করে দিছে কাফেররা, আমাদের জন্য দোজককে এত সহজ করে দিছে যে কল্পনার বাইরে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তো এই গেল হল তিন নম্বর, রিজিক হালাল রাখতে হবে। চার নম্বর, বাপ মা বিবি বাচ্চা ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী এদের প্রত্যেকের কিছু অধিকার আছে, হক আছে। আল্লাহর কোরআন এগুলো খুলে খুলে বয়ান করছে, নামাজ রোজা এত খুলে খুলে বয়ান করে নাই, নামাজ রোজা এত খুলে খুলে বয়ান করে নাই, ওগুলো নবীজি হাতে কলমে দেখাই দিছে, ওটাই দাওয়াত আল্লাহ তাআলা করে। নামাজ রোজা হাতে কলমে দেখাই দিতে, কোরআনে লম্বা চড়া বয়ান নেই। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কয়েক তো তাও নেই, কেমনে রুকু করবেন তাও নেই, কেমনে সেজদা করবেন তাও নেই। কিন্তু একজনের ঘরে ঢুকতে হলে ঢোকার তরিকা কি? অনুমতি ছাড়া ঢুকতে পারবেন? এইখানে বিরাট ব্যাখ্যা আছে কোরআন শরীফে। এই যে বান্দার হক, বান্দার হককে খুলে খুলে বয়ান করা হয়েছে, আল্লাহর হককে খুলে খুলে বয়ান করা হয় নাই। খেয়াল করতেছেন, মহিলাদেরকে সবাই ঠকায়, বাপে আর ছেলেরা মিলে মেয়েদেরকে ঠকায়, বাপেও চিন্তা করে মেয়েকে কেমনে না দিয়ে পারা যায়, ভাইয়েরাও চিন্তা করে বোনকে কেমনে না দিয়ে পারা যায়। এতে কি আপনার রিজিক হালাল থাকবে? কিন্তু বোনের হক মানলেন, আপনার রিজিক হারাম হারাম হয়ে গেল না? আপনিও হারাম খাইতেছেন, আপনার ছেলে মেয়েও হারাম খাইতেছে, আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসতেছে তারাও হারাম খাইতেছে, আপনি যে হুজুর দাওয়াত দিয়ে খাওয়াইলেন কয়েকজন, হুজুররা কি খেয়ে আসছে? হারাম খেয়ে আসছে, নিজেও হারাম খাইলেন, ছেলে পেলেরা হারাম খাওয়াইলেন, আত্মীয় স্বজনে হারাম খাওয়াইলেন, হুজুরদেরকেও হারাম খাওয়াইলেন, একটা ভুলের কারণে। কি? বনকে তার অংশ কড়াই ক্রান্তিতে বুঝাই দেন নাই। আপনার কি রাজি আছেন দিতে? হ্যাঁ, বহুত দূর। হক না দিলে কষ্ট হয়, একজন হক যদি আপনি না দেন তার কষ্ট হবে না? লোকেরা হিসাব করে তো যে আমার মেয়ে তার অংশ নিয়ে যায়, তো তা আমার সম্পদ পরের ঘরে চলে গেল, এই হিসাব করে। হ্যাঁ, ভুল। মেয়ের জামাই কি পদ?
না,
মেয়ের জামাই তো আপনার ছেলে। মেয়ের জামাই কি যে মেয়ে বিয়ে দেয় সেটা ছেলে পায়, যে ছেলে বিয়ে দেয় সে একটা তাটা মেয়ে বেড়ে দেয়। বুঝেন আমার কথাগুলো? ছেলে মেয়ে বিয়ে দিলে মেয়ে বাড়ে, আর মেয়ে বিয়ে দিলে ছেলে বাড়ে। তখন আপনার ছেলে পরের ঘরে ঘরে গেল কেমনে? ছেলের ঘরে নাতিরা নাতি, আর মেয়ের ঘরে নাতিরা, ওরা শুধু আদর পাবে, সম্পত্তি পাবে না। ওরা বছরে একবার আসলে তো সুমা দিয়ে দিবেন, ফাঁকাতে হয়ে গেল। নাউজুবিল্লাহ, এই হল আমাদের দিল্লা। তাহলে কয় নম্বর গেল? না, চার নম্বর। পাঁচ নম্বর হল আমাদের আত্মার কিছু বিমারি আছে, আত্মার কিছু বিমারি আছে, রোগ আছে। শরীরের রোগের চিকিৎসার জন্য কত দৌড় ঝাঁপ করি, ডাক্তারের কাছে যাই, অথচ শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আর আত্মার রোগের চিকিৎসা করা ফরজাইন। আত্মার রোগ কোনটা? অহংকার, রাগ। রাগ, রাগটা যে রোগ আপনারা জানেন, রাগটা যে রোগ থেকে আপনারা জানেন না? রোগ, রাগ আপনার কন্ট্রোলে থাকবে, জিহাদের ময়দানে ব্যবহার করতে হবে, আর ছেলেবেলে নামাজ না পড়লে ওখানে ব্যবহার করতে হবে, যে কোনো জায়গায় না। যাত্রার উপর রাগ করা যাবে না, আপনার কন্ট্রোলে থাকবে। কিন্তু এখন রাগ আপনার আমার কন্ট্রোলে নেই, আমরা রাগের কন্ট্রোলে, আমরা রাগ আমাদেরকে দিয়ে কাউকে গালি দেওয়া দিতে, কাউকে থাপ্পড় দেওয়া দিতে, কাউকে খুন করাই দিচ্ছে, করতে থাকে না। রাগ আমার কন্ট্রোল না, আমি রাগের কন্ট্রোল। হিংসা, শত্রুতা, নাশকরি, বেসবরি, সবর না করা, এসব অন্তরের রোগ। এই রোগগুলো চিকিৎসা করা ফরজ আইন। এর একটা রোগ যদি থাকে তো আপনার পুরা জিন্দেগির আমল নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। অন্তরের রোগ যদি একটা থাকে, কেয়ামতের ময়দানে যে তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, তারা কিন্তু বেনামাজি না, বেরোজা না, তাদের সব ইবাদত আছে। অন্তরের রোগও সবগুলো নেই, একটা আছে, সেটা কোনটা? রিয়া। ভালো কাজ করছে কিন্তু লোকদের বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার সুনাম কুড়ানোর জন্য, ভোটে পাশ করার জন্য, ভোটে পাশ করার জন্য মসজিদ বানাই দিছে, মসজিদে 2 লাখ টাকা দিছে। এই যে দুনিয়ার বাহবা কুড়ানোর জন্য যে নেক কাজ করা হয়, এই রোগটার নাম কি? রিয়া। এই একটা রোগের কারণে একজন লোক ধর্মযুদ্ধে শহীদ হয়ে গেছে, আরেকজন অনেক বড় আলেম, আরেকজন অনেক বড় দানবীর, কিন্তু এই একটা রোগ ছিল। এই একটা রোগের কারণে তাদের জিন্দেগি পণ্ড হয়ে গেছে, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। চিকিৎসা করাইতে হবে, যারা ডাক্তার হয়েছে তাদেরও করাইতে হবে। সে তো শারীরিক রোগের ডাক্তার, সে কি কলবের রোগের ডাক্তার? কলবের রোগ সম্পর্কে সে কিছু জানে? সে তো লিখে রাখছে চক্ষু বিশেষজ্ঞ, লিখে রাখছে তার সাইনবোর্ডে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, একটা বেগানা মহিলা যদি আপনাকে আপনার কাছে আসে চিকিৎসা নিতে, তার কতটুক দেখা আপনার জন্য জায়েজ আর কতটুক দেখা আপনার জন্য জায়েজ নেই বলেন তো? তো হুজুররা কি প্রশ্ন করলেন, এই প্রশ্নের জবাব তো আমার কোন বইতে নেই। মহিলা আসলে তার কতটুক আমি দেখতে পারব, কতটুক দেখতে পারব না, এই কথা তো আমি যে এত ডাক্তারি পড়ে আসলাম সেখানে এই কথাটা তো লেখা নেই। আমি বললাম তাহলে আপনি লিখে দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ মানে কি? চক্ষের ব্যাপারে যা জ্ঞান দরকার সব জ্ঞান আপনার আছে। তা আপনি তো একটা প্রশ্ন করলাম তাই কইতে পারলেন না, আর বাকিটা কি কইবেন? আমি তো বিশেষজ্ঞ না, আপনি বিশেষ জাহের, চক্ষু বিশেষ জাহের। এর চিকিৎসা কোথায় করাবেন? এর কোন মেডিসিন নেই, এর মেডিসিন হল আল্লাহওয়ালাদের সোহবত। অন্তরের রোগের মেডিসিন কি? সোহবত কাকে বলে? এটা অনেকে বোঝে না। তালগাছ আর বেলগাছের নাম সোহবত না। এই যে বসে আছেন আলেম ওলামাকে সামনে নিয়ে বসে আছেন, হ্যাঁ, এটার নাম কি? এটার নাম সোহবত। সাহাবায়ে কেরাম এইভাবে দিন শিখছিলেন, তাদের হাজারো গুণ ছিল, কোন গুণের দ্বারা তাদের নামকরণ করা হয় নাই। তাদের নবীদের মজলিসে বসেছিল, ওই গুণের দ্বারা তাদের নামকরণ করা হয়েছে সাহাবি। সোহবত থেকে সে বসার নাম সোহবত। আর তাদের বসছিল রসুলের কাছে, এই জন্য সোহবত থেকে কি সাহাবি, বহু বচন আসহাব। এত গুণ ছিল তাদের, ধর্মীয় সব গুণ ছিল, কোন গুণ দিয়ে নামকরণ করা হয় নাই। এই নবীদের কাছে যে বসছে, সোহবতে বসছে, এটা দিয়ে নামকরণ করা হয়েছে কেন? ইসলাম যে আপনার ভিতরে আসবে এর একমাত্র রাস্তা এইটা, একমাত্র রাস্তা কি? এইটা, আর কোন রাস্তা নেই। আপনি ইউটিউব দিয়ে ইসলাম শিখবেন? গোমরা হওয়া ছাড়া আপনার কোন উপায় নেই। ইউটিউব দিয়ে ইসলাম শিখবেন? সব বক্তারা গোমরা, কেউ মোতাজেলা, কেউ মওদুদি, কেউ হিজবুত তাওহীদ, ইউটিউব সব এদের, কেউ মিলাদ ক্যাম্প পার্টি, এদের বয়ান দিয়ে ইউটিউব বলা। আমার কোন বয়ান ইউটিউবে নেই, আমার বয়ান আমার যে ওয়েবসাইট ইসলামী জিন্দেগি অথবা darsemansoor.com, সেখানে আমার বয়ান আছে, সেখানে আমার কোন ছবি নেই। ছবি দেওয়াই তো জায়েজ নেই, ইসলামের ছবি ঠেকার সময় আল্লাহ জায়েজ করছে। হজে যাবেন, উমরায় যাবেন, চিকিৎসার জন্য যাবেন, ঠিক আছে, ঠেকা তোলেন, জাতীয় পরিচয়পত্র করবেন, করেন। কিন্তু যে হাউস করে ছবি তুলতেছে, হাউস করে, এই ছবি হারাম, বুখারী শরীফ আসছে এই ছবি যারা তুলবে হাসরের ময়দানে সবচেয়ে কঠিন আজাব তাদেরকে দেওয়া হবে। আমাদের কিছু হুজুর একদিকে ভাস্কর্যের বিরুদ্ধে ওয়াজ করে আর একদিকে নিজে ইউটিউবের মধ্যে নিজের ভাস্কর্য বানায়, ভাস্কর্যের বিরুদ্ধে ওয়াজ করে আবার নিজে ভাস্কর্য বানায়, এই ওয়াজের কি তাসির হবে? তাসির হবে? কোন প্রতিক্রিয়া হবে? তো ভাই, এই অন্তরের রোগের চিকিৎসার মাধ্যম হল আল্লাহ ওয়ালাদের সোহবত। কটা হল শেরেক মুক্ত ইমান, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায়, রিজিক হালাল, বাপ মা সহ বান্দার হক, আত্মশুদ্ধি। কটা হল এই পাঁচটা গুণ আপনার আমার মধ্যে থাকতে পারে। প্রথমটার নাম ইমান, বাকি চারটার নাম হল আমল। কিন্তু আমরা তো আখেরি নবীর উম্মত, নাকি আরো কোন নবী আসবে? এই যারা কাদিয়ানি তারা আর এক নবী মানতেছে, বক্সিবাজারটাই দেখেন তারা মসজিদ বানাইছে, এটা কি মসজিদ নাকি মসজিদ? তো গির্জার থেকেও খারাপ, ব্রিটিশরা এক লোকরে নবী বানাইছিল, ব্রিটিশরা তারা নবী মানে, তার দাবি এক এক সময় একরকম, কখনো দাবি করে আমি শ্রীকৃষ্ণ, কখনো দাবি করছে আমি হজরে আসাদ, কখনো দাবি করে আমি ওই দেখি আমাদের আগে মাহাদি আসবে, আমি সেই মাহাদি। আবার এটাও বলছে সে দেখতে পাইল স্বয়ং রব্বুল আলামিন তার উপরে নিজের আল্লাহ নিজের পুরুষত্ব শক্তি ব্যবহার করলেন তার উপর। এই নবীর হালাত, তার একটা ভবিষ্যৎ বন খাটে নাই, একটাও না, একটা খাটছে। সে প্রত্যেক মাহফিলে দোয়া করতো আল্লাহ আমি যদি মিথ্যা নবী হই, আল্লাহ আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন বেইজ্জতের সাথে হয়, আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন বেইজ্জতের সাথে হয়, এটা খাটছে। এর মৃত্যু ছিল একদম তাজা পায়খানায় সুবায়ে মসে। এই লোকের নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ানি মানে কাদিয়ান শহরে থাকতো তাই কি বলা হয়। আপনি বাংলাদেশি, আপনি ঢাকবি, ঢাকায় থাকেন ঢাকবি, কেউ কুমিল্লাই, কেউ নোয়াখালী, তো সে কাদিয়ান শহরে থাকতো তাই কাদিয়ানি বলা হয়। পঞ্চকর্ত তারা একটা দেশ বানানোর ফিকির করতেছে, খ্রিস্টানরা প্ল্যান বানাইছে আগামী 2050-এর মধ্যে এ দেশটাকে একটা খ্রিস্টান দেশ বানাবে, খ্রিস্টানদের প্ল্যান, এনজিওদের প্ল্যান, 2050-এর মধ্যে এ দেশটাকে খ্রিস্টান দেশ বানাবে। আর কাদিয়ানিদের প্ল্যান 2050-এর মধ্যে পঞ্চগড় জেলাকে তাদের আলাদা রাষ্ট্র বানাবে। আমরা তো ঘুমাই আছি, আল্লাহ রসুল মাথা ভেঙে দাঁত ভেঙে শরীর রক্তাক্ত করে সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে শহীদ করে এই উম্মত তৈরি করে গেছেন। সেই উম্মত কেউ কাদিয়ানি হয়ে যেতে, কেউ শিয়া হয়ে যেতে, কেউ মওদুদি হয়ে যেতে, কেউ খ্রিস্টান হয়ে যেতে, আমাদের কোন ফিকির নেই। এই উত্তরবঙ্গে যে সমস্ত খ্রিস্টানরা কাজ করতেছে, কেউ লন্ডন থেকে আসছে, কেউ জার্মান থেকে আসছে, কেউ আমেরিকা থেকে আসছে, পুরো জীবন এখানে কাটাই দিচ্ছে আর দেশে ফিরতেছে না। একটা বাতিল ধর্ম প্রচার করার জন্য জিন্দেগিকে এখানে লাগাই দিচ্ছে, বাতিল ধর্ম, বাতিল ধর্ম। ঈসা আলাইহিস সালাম পুরো দুনিয়ার জন্য আসেন নাই, বাইবেলের কোথাও দেখাইতে পারবেন না। তিনি বলছেন আমি বনি ইসরায়েলের হারানো মেষগুলো উদ্ধার করার জন্য আসছি। বনি ইসরায়েল মানে ইহুদি, আমরা কি ইহুদি নাকি? আমাদেরকে দাওয়াত দিচ্ছে কেন? তারা এসব প্ল্যান নিয়ে আগাই দিতে, আপনারা একটু তাওয়াজ্জু দেন পঞ্চগড়ের দিকে আর উত্তরবঙ্গের বর্ডার এলাকায় তবলিগ জামাত নিয়ে যান, বন্ধু বান্ধব নিয়েও সফর করেন, মুসলমানদের ইমানের অবস্থা দেখেন, অনেক মসজিদের ইমাম পর্যন্ত খ্রিস্টান হয়ে গেছে, মসজিদের ইমাম খতিব খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টানদের পক্ষে বয়ান দেয়। তাই ঈসা আলাইহিস সালাম তো আসমানে জিন্দা, আমাদের নবী তো মুর্দা, তো মুর্দা নবীর পক্ষে থাকা ভালো না জিন্দা নবীর পক্ষে থাকা ভালো? একে দাওয়াত দিচ্ছে, টাকা পাইছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। হাদিস কিয়ামতের আগে লোকেরা তার ইমানকে অল্প কিছু টাকার বিনিময় বিক্রি করে দিবে। এজন্য ভাই আমরা আখির নবীর উম্মত, আমাদেরকে দুনিয়া নিয়ে পুরো দেশ নিয়ে একটু চিন্তা করতে হবে। এজন্য দাওয়াত তবলিগ, দাওয়াতুল হক, এই দুটা তো একই পাখির দুই বাজু, একই সাইকেলের দুই চাক্কা, আপনি এক চাক্কা চালাইতে চান আর এক চাক্কা নেই, দুনো চাক্কা লাগবে। একটা হোলসেল মার্কেট আর একটা খুচরা মার্কেট, হোলসেল মার্কেট থেকে নিবেন, খুচরা মার্কেট নিয়ে বিক্রি করবেন। আপনি একটা মার্কেট নিয়ে আছেন, আমি দাওয়াত দিচ্ছি দুনো মার্কেট আপনি সময় দেন, দাওয়াত তবলিগেও সময় দেন, দাওয়াতুল হকও সময় দেন, দাওয়াতুল হক থেকে শেখেন সহি সহি কথাগুলো, তবলিগে অন্য ভাইদেরকে বলেন। আপনারা কি রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ সব হাতগুলোকে কবুল করুন, আমাদের জিন্দেগিকে এই দুই কাজের জন্য ওয়াকফ করার তৌফিক দান করুন, এবং শয়তানের হামলা থেকে, নফসের হামলা থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।